comes alive with grounding form.
শুনছেন সবসময় রেডিও ফুটেজ পয়েন্ট এফএম, আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং শুরুতে একটু জানিয়ে দিই যে অনেকদিন ধরেই কথা বলছিলাম যে আপনারা ইমেইল পাঠাবেন, আপনারা আমাদেরকে অডিও ক্লিপ পাঠাবেন, সেইখান থেকে একটা স্পেশাল এপিসোড করব, যেটা গত মাসেও করেছিলাম। আজকে এই মাসের শেষ শুক্রবার, এবং সামনে এপ্রিল মাস, সেই সাথে চৈত্রেরও শেষ এবং বৈশাখের শুরু, তারপরে নতুন একটা বছরের শুরু হচ্ছে সামনের মাসে। তো আপনাদের সবাইকে এই সুন্দর সময় আমি অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি, এবং আশা করছি যে ভূত এফএম আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে। আর ভূত এফএম এ আপনাদের সবাইকে প্রথমে একটু নিয়মকানুন জানিয়ে দিই, যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো স্পেশাল এপিসোডটা কেন করলাম? স্পেশাল এপিসোডটি করার কারণ ছিল হচ্ছে, আমরা প্রথমে করেছিলাম হচ্ছে ভাষার মাস ছিল, এবং আমরা বলেছিলাম যে বাংলা ভাষায় আপনি ঘটনা লিখে পাঠান, সবসময় বাংলা ভাষাতে লেখেন, কিন্তু আমরা চেয়েছিলাম যে এই মাসে আর একটু বেশি লেখালেখিটা হোক। তো আপনারা পাঠিয়েছিলেন, এবং সেই এপিসোডটি করার পরে আপনারা যে পরিমাণ ইমেল পাঠিয়েছেন এবং যে পরিমাণ আপনারা জিনিসটা পছন্দ করেছেন, আর একবার করতে ইচ্ছা করলো, এবং আমরা চেষ্টা করব মাঝে মাঝে এরকম করার। তো আশা করছি যে আপনাদের ভালো লাগবে, পুরোটা সময় আপনাদের আমাদের সাথে থাকবে। আমি শুরুতে কিছু জিনিস, আচ্ছা আমাদের ফেসবুক পেজের কথা বলা হয়নি। আমাদের ফেসবুক হচ্ছে www.facebook.com/radio40.fm/bhutfm.rasel, এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি আমাদের পোস্ট দেখতে পারেন এবং সেখানে কমেন্ট করতে পারেন, এবং জানাতে পারেন কার ঘটনা আপনার ভালো লাগছে, কার ঘটনা ভালো লাগছে না, এভরিথিং। তো আমি এই শোটা করার জন্য, আমি তো বলেছি যে কিছু নতুন ঘটনা থাকবে, কিছু একটু বেশি পুরনো ঘটনাও থাকবে। তো আমি এই শো করার জন্য যখন পুরনো এপিসোডগুলো শুনছিলাম, তখন দেখলাম যে পুরনো এপিসোডগুলোতে অনেক, মানে অনেক ফ্লস ছিল আমাদের, অনেক ঝামেলা ছিল আর কি। ঝামেলা ছিল ইন দ্য সেন্স যে ওই সময় আমরা আসলে ঠিক এখন যেরকম ঘটনা তার চাইতে সেই ঘটনাগুলো কোনো সময় ভালো ছিল, কোনো সময় আমাদের আরো অনেক বেশি, মানে এখনকার তুলনায় হয়তো অনেক খারাপ ঘটনাও ছিল, বাট তখন মানুষ পছন্দ করেছে কেন, তার মানে এখন আমাদের তারপর যখন শুনতে হয় যে না ওগুলো খুব ভালো ছিল, তার মানে এখন যদি কেউ বলেন যে আজকে ভূত এফএম ভয়ঙ্কর হচ্ছে, তখন বুঝতে হবে যে একটা দীর্ঘ সময় ধরে আমরা সবার মানে চাহিদাটাকে বা ডিমান্ডটাকে অনেক বাড়িয়ে দিয়েছি, আমাদের কাছে এক্সপেকটেশন হচ্ছে অনেক হাই, আর এটা ফুলফিল করতে অনেক ঝামেলা হয়। সেজন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে দারুণ দারুণ সব ঘটনা পাঠিয়ে দিতে হবে। অনেক বকবক করে ফেলেছে, এত বকবক করা ঠিক না। আমরা যেটা করবো সেটা হচ্ছে ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি শুনবো আমরা, এইটা 2011 সালের, ভূত এফএম তখন নতুন মাত্র কয়েক মাস হয়েছে। এই সময় একটা ঘটনা আমরা পেয়েছিলাম নীর হাসানের কাছ থেকে, চট্টগ্রাম থেকে তিনি ইমেইলটি করেছিলেন, এবং নীরের ওই সময় মনটা ভালো ছিল না, একটি ঘটনা তার দিনগুলোকে ধূসর করে দিয়েছে। এখন কেমন আছেন নীর আমরা জানি না। নীর, আপনাকে বলছি, আপনি তো পারেন কেমন আছেন জানাতে, আপনার এবং আপনার মাকে নিয়ে সেই ঘটনাটি আজকে আমরা সবাই শুনবো, চলুন শুনি ঘটনাটি।
মীর হাসান বলছেন যে হিজ ফ্রম চিটাগং, এবং তিনি বলছেন যে আমি আজ আপনাদের যে কথাটা বলবো সেটা পুরোপুরি অবিশ্বাস্য একটা কথা। আমি জানি আমার বলা কথাগুলো কেউ বিশ্বাস করবে না, এবং সেটাই স্বাভাবিক, বাট করার কিছুই নেই, কারণ আমি জানি আমি কিসের ভেতর আছি। ওকে, এখন আসল কথায় আসি। শুরুতেই বলে রাখি আমি ভালো নেই। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে ভূত এফএমের কথা শুনে আমি আগ্রহী হই, বাট আমার ফ্যামিলির কেউ তাতে রাজি হয়নি।
সো ইমেইলটা পাঠালাম। আপনাদের যদি বিলিভ করতে মানে বিশ্বাস হয় তাহলে শোনাবেন নাও ঘটনাটা কি। আমার অসুস্থতা বা খারাপ থাকার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি বাট কোনো লাভ হয়নি। বাবা আমার বাবা মাকে খুব ভালোবাসতেন, তখন আমি খুব ছোট, আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেননি। আমার বাবা একজন বিজনেসম্যান, তাকে কিছুদিন পর পর দেশের বাইরে যেতে হবে। আমাদের বাসায় বাইরে তখন আমি একা থাকতাম। আমাদের বাড়িতে দুইটা ইউনিট, ফার্স্ট ফ্লোরে স্টাডি রুম অ্যান্ড আদার্স, সেকেন্ড ফ্লোরে শুধু বেডরুম, কাজের বুয়াদের সেকেন্ড ফ্লোরে যাওয়া নিষেধ ছিল। একবার বাবা ব্যাংকক গেলেন, আমি পুরো বাড়িতে একা, নিচে কাজের বুয়ারা, একা একা থাকতে থাকতে আমার অবস্থা হয়েছিল হয়েছে যে আমার ভালো কোনো ফ্রেন্ডও ছিল না, মানে বেশ খারাপ অবস্থা ছিল, কারোর সাথে মিশতে পারতাম না, সারাক্ষণ একা একা থাকতাম আর কল্পনায় ফ্রেন্ড বানিয়ে খেলতাম। বেশিরভাগ সময় আমি আমার মাকে ফ্রেন্ড বানাতাম অ্যান্ড মনে মনে তার সাথে কথা বলতাম। মাকে আমি দেখিনি বাট তার ছবি দেখেছি। একদিন আমার রুমে আমি শুয়েছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না, বেডে শুয়ে শুয়ে আমার পড়তে ইচ্ছে হলো বাট বেড থেকে নামতে ইচ্ছা করছিল না। আমি মনে মনে আমার মাকে বললাম, বইটা দেবে? আমি একটু পরে দেখি আমার মৃত মা আমার দরজা খুলে রুমে আসলেন এবং আমাকে বইটা দিলেন। আমি তখন কোনো কথা বলতে পারছিলাম না বাট আমি একটুও ভয় পেলাম না। মা আসলেন, বইটা দিলেন, চলে গেলেন, আমি কাউকে কিচ্ছু বলিনি। কিছুদিন পর বাবা তখনও আসেনি, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার মনে হল কে যেন আমার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, তাকে দেখি আমার মা। আমি ভয় পেলাম না, মাকে বললাম, মা তুমি কেমন আছো? তিনি কোনো কথা না বলে চলে গেলেন। বেসিক্যালি এই হচ্ছে ঘটনা এবং হাসানের সাথে এই ঘটনাই ঘটছে। নীর হাসান চিটাগং থেকে লিখেছেন এবং তিনি ভালো নেই, তার মাকে তিনি মিস করেন। আমার যেটা মনে হচ্ছে যে তার মার সাথে তার যে বন্ধুত্ব এবং তার মাকে দেখতে চাওয়ার যে আকুলতা, সেটা থেকেও তিনি বেরিয়ে আসতে পারছেন না। আবার মাকে ঠিক এইভাবে দেখতেও তার খুব অস্বাভাবিক লাগছে ঘটনাটা এরকমই। ওয়েলকাম ব্যাক, কেমন লাগলো? আশা করছি অনেক ভালো। এখন যে ঘটনাটি পড়বো সেটা রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা, যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ছি। হে আসল ভাই, আমি জানি আপনি ভালো থাকেন এন্ড ভালো দলে। ফার্স্ট আপনাকে স্টোরিটা বলতে চাই এবং তার আগে আমি সরি বলতে চাই, বিকজ বাংলিশে লেখার জন্য ভালো করে লিখতে পারিনি, আমার নামটা বলতে পারবো না। আমি নিউ ইয়র্কে থাকি, আমি যে স্টোরিটা শেয়ার করব এইটা আমার একজন বেস্ট ফ্রেন্ডের ট্রু স্টোরি। আমার ফ্রেন্ডের নাম আমি বলবো না, কারণ লাস্ট ইয়ারে আমার ফ্রেন্ড মারা যায় বাইক অ্যাক্সিডেন্টে। এই স্টোরিটাও বাইক অ্যাক্সিডেন্ট নিয়েই। এখন স্টোরিতে যাই, আমার ফ্রেন্ড একটা রিলেশনশিপে ছিল অলমোস্ট লাইক থ্রি ইয়ার্স। ওর 17th বার্থডেতে ওর গার্লফ্রেন্ড ওকে একটা মোটর বাইক গিফট করে। ওদের রিলেশনটা অনেক ডিপ ছিল এবং তারা ছিল বেস্ট কাপল ইন আওয়ার স্কুল। সাডেনলি বাইক অ্যাক্সিডেন্টে ওর গার্লফ্রেন্ড মারা যায় বাট লাকিলি ও বেঁচে যায়। যাই হোক, আমার ফ্রেন্ড 6 মাসের বেশি বাঁচেনি, বিকজ প্রতি রাতে স্বপ্নে ওর গার্লফ্রেন্ডকে দেখত এবং গার্লফ্রেন্ড একটা কথাই বলতো, ওয়ে গোনা মিট ফেরি সুন। কোথায় মিট করবে তারা সেটাও বলতো, যেখানে তারা শেষ দেখা হয়েছিল তাদের সেখানেই। এবং তারপরে সে যেটা বলতো, বিকজ ইউ ক্যান্ট লিভ উইদাউট মি, অ্যান্ড তারপরে যেটা করত, মেয়েটা তার দিকে তাকিয়ে হাসত। মোস্ট স্ট্রেঞ্জ পার্টটা হলো যে ও এবং ওর গার্লফ্রেন্ড যেখানে অ্যাক্সিডেন্টটা করেছিল ওইখানেই ওর অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এইটাই ঘটনাটা, ভালো লাগলে শেয়ার করবেন। খুবই ছোট্ট একটা ঘটনা বাট আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যতটা ভয়ের তার চাইতে বেশি রহস্যজনক। এটা কি শুধুই অ্যাক্সিডেন্ট? যদি বলি যে ওই জায়গাটায় সে খুব স্বাভাবিক ছিল না বলে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাহলে স্বপ্নের ব্যাপারটা, নাকি স্বপ্নের কথা মনে পড়ে গেছে বলেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি জানি না। কোনো ব্যাখ্যা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা এবং এখন যে ঘটনাটা আমরা শেয়ার করব আপনাদের সাথে তার আগে দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করছেন, আবির আমাকে এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, রফিক আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, ইমতিয়াজ আমাদেরকে এসএমএস করেছেন, রবিন এছাড়াও শফিক আমাদের এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন বাবুল, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনারা সবাই আশা করব যে খুব মনোযোগ দিয়ে আজকে এপিসোডে শুনবেন, আজকে এপিসোডে এসএমএস বা পোস্ট পড়তে অতটা ভালো লাগছে না, আমরা ঘটনা একটু মনোনিবেশ করি, স্পেশাল এপিসোড করে আমরা যেরকম করে থাকি আর কি। এই ঘটনাটি 2011 সালের বাবা এবং মেয়ের ঘটনা, খুবই অদ্ভুত। মাঝে মাঝে এমন অদ্ভুত ঘটনা কিছু প্রশ্ন রেখে যায় মনে, কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়, কিছু প্রশ্নের উত্তর মেলে না। চলুন শুনে আসি ঘটনাটি। তিনি লিখেছেন, আমার মেয়ের বয়স 3 বছর 6 মাস, আমি অফিসে যাই সকাল 10টার দিকে এবং ব্যাক করি সন্ধ্যা 7টা থেকে 8টার দিকে। প্রায় 4 মাস আগে একদিন সকাল 11টার দিকে আমার ওয়াইফ লক্ষ্য করলো যে আমার মেয়ে একা একা খেলছে এবং বলছে, বাবা এটা ধরো, ওটা আমাকে দাও, তুমি চুপ করে বসে আছো কেন ইত্যাদি। এটা দেখে আমার ওয়াইফ মেয়েকে জিজ্ঞেস করলো, মা তুমি কার সাথে খেলা করছো? তার উত্তরে মেয়ে বলল, বাবার সাথে। তো এর প্রেক্ষিতে আমার ওয়াইফ বলল, বাবা তো অফিসে চলে গেছে। এটা শুনে আমার মেয়ে বলল, না বাবা অফিসে যায় নাই, ওই তো খাটে শুয়ে শুয়ে আমার সাথে খেলছে। বলেই মেয়ে দৌড়িয়ে গিয়ে খাটের ওপরে জড়িয়ে অদৃশ্য কি যেন একটা ধরলো আর বলল, আমার বাবা এই যে। আমার ওয়াইফ লক্ষ্য করলো মেয়েটা এমন ভাবে ধরল, যদি ওখানে কিছু না থাকতো তাহলে মেয়েটা খাট থেকে পড়ে যেত। এটা দেখে আমার ওয়াইফ আমাকে ফোন করে জানালো, আমি তাকে বললাম, বাচ্চা মানুষ মিথ্যা মিথ্যা খেলছে, সব বাচ্চারা এরকম খেলে, ভয় পাওয়ার কিছু নেই। আমি ব্যাপারটাকে একদমই পাত্তা দিলাম না, কিন্তু আমার মেয়ের প্রবলেমটা দিন দিন বাড়তে লাগলো। আমার ওয়াইফ লক্ষ্য করলো আমি আগে অফিসে চলে আসার পর আমার মেয়ে তাকে অনেক বিরক্ত করত, কিন্তু এখন সে আর বিরক্ত করে না, এমনকি দুপুরে ঘুমও একা একা ঘুমিয়ে পড়ে। জিজ্ঞাসা করলে বলে, বাবার সাথে ঘুমাবো, তুমি রুম থেকে চলে যাও। আমাকে প্রায়ই আমার ওয়াইফ বলতো, কিন্তু আমি এক কান দিয়ে কথা ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিতাম। প্রায় 1 মাস পরের ঘটনা, আমার ওয়াইফ সাডেনলি দেখল যে মেয়ে ঘরে নেই আর বাইরে যাওয়ার দরজা খোলা। আমার ওয়াইফ চিন্তা করল, বাসাতে 3 জন, আমি, আমার ওয়াইফ ও আমার মেয়ে, এছাড়া আর কেউই নেই। আর গেটের লকগুলো এমন ভাবে লাগানো হয়েছে যে বাচ্চারা খুলতে পারবে না। আরো মজার ব্যাপার হল, আমার মেয়ের পক্ষে ডোরের সিকিউরিটি চেইন খোলাটা অসম্ভব ব্যাপার। আমার ওয়াইফ এই অবস্থা দেখে নিচে দারোয়ানকে গিয়ে জিজ্ঞাসা করল, মেয়ে কি বাইরে গেছে? দারোয়ান বলল, হ্যাঁ স্যারের সাথে বাইরে গেছে। আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো, ও কখন এলো? দারোয়ান বলল, তা তো বলতে পারবো না, কিন্তু ওপর থেকে নেমেছেন। আমার ওয়াইফ চিন্তা করলো, যদি বাসাতে সে আসে তাহলে দরজা খুললো কিভাবে, আর তাকে না বলে আমাদের গাড়ি নাই, ড্রাইভারও নাই, তারপরও চিন্তা করলো হয়তো ড্রাইভার গাড়ির গ্যাস আনতে গেছে। সে অস্থির হয়ে উপরে উঠে এসে আমাকে ফোন দেওয়ার জন্য সেল ফোনটা হাতে নেয়, কিন্তু লক্ষ্য করলো ফোনটা বন্ধ, কোনোভাবেই ফোনটা চালু হচ্ছে না। সেল ফোন ব্যবহার করার কারণে আমার নাম্বারটাও তার মনে নেই। প্রায় 2 ঘন্টা পরে আমার মেয়ে ঘরে ফেরে এবং তার বাবার সাথে। আমার ওয়াইফ না বলে যাওয়ার জন্য অনেক বকাবকি করল, কিন্তু আমি নাকি কোনো কথার উত্তর না দিয়ে বললাম, মেয়ের খিদে লেগেছে, খাবার দাও, বলে ওয়াশরুমের দিকে চলে গেলাম। আমার ওয়াইফ টেবিলে খাবার দিয়ে এসে দেখে আমি ঘরে নেই, ওয়াশরুমেও নেই। আমার ওয়াইফের কিছুটা খটকা লাগে, সে তার সেল ফোনটা হাতে নিয়ে চেক করলো, সেল ফোনটা দেখলো এবং সে অবাক হলো যে ফোনটা কিছুক্ষণ আগেও অন হয়নি, এখন সেটা চলছে উইদাউট এনি বাটন, মানে সেটা হচ্ছে যে কোনো বাটন টাচ করার আগেই সাথে সাথে আমাকে কল করে জিজ্ঞাসা করলো, মানে কল চলে গেল আর কি, তুমি না বলে কোথায় গেলে? আমি তোমার জন্য টেবিলে খাবার দিলাম। আমি তো আমার ওয়াইফের কথা শুনে অবাক, আমি বললাম, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তো অফিসে সকাল থেকে মিটিং এ আছি। এটা বলে আমি রেগে ফোনটা বন্ধ করে দিই। মিটিং শেষ করে আমার রুমে ফিরে কাজের চাপে সবকিছু ভুলে গেলাম। বাসাতে ফিরলাম 9:00। বাসাতে ফেরার পর ওয়াইফ পুরো ঘটনাটা বলল, নিচে থেকে দারোয়ানকেও ডাকলো, দারোয়ানও একই কথা বলল। আমি তো পুরোপুরি আকাশ থেকে পড়লাম, এটা কিভাবে সম্ভব? আমি সাথে সাথে বাবাকে কল করলাম। আমার বাবা থাকেন আমাদের মিরপুরের বাড়িতে। আব্বু আমার বিস্তারিত সব শুনে আমাকে বলল, তোমরা সবাই আমার বাসাতে চলে এসো, এক মুহূর্ত অপেক্ষা করবে না। আমি অপেক্ষা না করে মিরপুরের বাসাতে চলে যাই। এর পরের দিন আব্বু মিরপুরের এক হুজুরকে নিয়ে আমার ধানমন্ডির বাসায় যান এবং ঘর বাছাই করে দেন। এরপর থেকে কোনো সমস্যা হয়নি। এখন আমার মেয়ে পুরোপুরি ঠিক আছে, আগের মতোই খেলছে, কিন্তু তার মার সাথে। মেয়েকে জিজ্ঞাসা যদি করা হয় ওই দিন কোথায় গিয়েছিলে, উত্তরে মেয়ে বলে বাবার সাথে ঘুরতে, অনেক কিছু খাইয়েছে, আইসক্রিম চকলেট মিষ্টি, আমার বাবা অনেক ভালো। যাই হোক, নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন যিনি আমাকে ইমেলটি করেছেন, আমি নামটা প্রকাশ করছি না যেহেতু তিনি বলেছেন নিষেধ করেছেন।
চমৎকার। 2011 সালের ম্যাক্সিমাম ঘটনা আপনারা আজকে শুনবেন, এবং আমাদের 2017 সালের 6 বছর আগে এবং 6 বছর পরের ঘটনাগুলোর মধ্যে মিল একটাই, সবগুলো ভয়ের। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে ছোট একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM, আমি রাসেল আছি সাথে, অ্যান্ড আমার সাথে রয়েছে মাসুম। আজকে কোনো অতিথি নেই, আজকে রয়েছে অতিথিদের ইমেইল এবং অডিও ক্লিপ, আর আপনারা আছেন আমাদের সাথে। তো যাই হোক, বলছিলাম যে অডিও ক্লিপও শুনবো আমরা, এবার সরাসরি চলে যাচ্ছি একটা অডিও ক্লিপে, আশা করছি আপনাদের ভালো লাগবে, চলুন শুনে আসি।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমার নাম তন্ময় হোসেন সজীব, আমার বাসা রাজশাহী ক্যাডেট কলেজ এর পাশে চকমকতারপুর গ্রামে। তো আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বাবার নাম মোহাম্মদ চাঁদ মিয়া, তিনি শহীদ ক্যাডেট কলেজে জব করেন। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। এটা ঘটেছিল 1989 কিংবা 1990 সালের দিকে। তখন আসলে আমার বাবা কেতুয়ে অবস্থিত একটি বাজার, নাম সাদ্দা বাজার, এখানে একটি কাজ নিয়ে যান এবং কাজ শেষে খাবার জন্য খাবার হোটেলের দিকে যাই। খাবার হোটেলের দিকে যাওয়ার পরে দেখে খাবার হোটেলের বাইরে একটি বৃদ্ধ, অনেক বয়স্ক এবং কাপড় চোপড় অনেক নোংরা এবং শরীর থেকে অনেক গন্ধ রয়েছে, এরকম একটি লোক সবার কাছে অনুরোধ জানাচ্ছে যে আমি 3-4 দিন ধরে না খেয়ে আছি, আমাকে কেউ খেতে দেন, আর আমি অনেক ক্ষুধার্ত। সো তা দেখে লোকজন ব্যাপারটা দেখে তেমন গুরুত্ব দিচ্ছেন না এবং সবাই ইগনোর করছে। আর হোটেলের যে মালিক আছে তিনি ঘটনাটি দেখে লোকটিকে বলছে যে আপনার শরীর থেকে অনেক গন্ধ বের হচ্ছে, তো আপনি যদি আমার হোটেলের ভেতরে প্রবেশ করেন তাহলে এখানে কাস্টমাররা অনেক কমপ্লেইন করতে পারে, তো আপনি দয়া করে এখান থেকে চলে যান। তো একটা বৃদ্ধ লোকের এরকম অবস্থা দেখে আমার বাবা অনেক কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে লোকটিকে বললো, চাচা আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে খাবার কিনে দিচ্ছি, আমি আপনাকে খাওয়াচ্ছি, আপনি যা যা খেতে চান আমাকে বলেন। তো লোকটি বলল যে ঠিক আছে চল। তো আমার বাবা তাকে নিয়ে হোটেলের ভেতরে যাচ্ছে। তো এই সময় মালিক বলল যে লোকটির শরীর থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে, আপনি ওখানে কোথায় যাচ্ছেন? তো আমার বাবা একটু রাগ ভাবে বললো যে আপনারা একটা মানুষকে এরকম ভাবে কিসের জন্য এড়িয়ে যাচ্ছেন, উনি অনেক ক্ষুধার্ত এবং ওনাকে খাওয়াবো, আমি খাওয়াবো, তো বিলটাও আমি দেবো, আপনার কোনো সমস্যা নেই, আমি সব বিল পেমেন্ট করবো, তো ওনাকে বসাই, আগে কিছু খাওয়াই, তারপরে সব কিছু বলেন, সমস্যা নেই। তো মালিক এবার কিছু বললাম, মালিক যাওয়ার পারমিশন দিল এবং বাবা তাকে নিয়ে ভেতরে চলে গেল, হোটেলের ভেতরে গেল এবং যাবার পরে লোকটিকে বসাই জিজ্ঞেস করলো, আচ্ছা চাচা আপনি কি খাবেন এবার বলেন? তো লোকটি বললো যে আমি কিছু খাবো না রে, আমাকে মিষ্টি খাওয়া শুধু। এবার বাবা বলল যে চাচা আপনি 2-3 দিন না খেয়ে আছেন, আপনি শুধু যদি এখন মিষ্টি খান তাহলে আপনার অনেক সমস্যা হইতে পারে। তো লোকটি বলল যে হচ্ছে আমি আসলে মিষ্টি খাবো, আমি মিষ্টি ছাড়া অন্য কিছু খাবো না, তুই আমাকে মিষ্টি খাওয়া, মিষ্টি না খাওয়ালে অন্য কিছু খাবো না। এবার বাবা বলল যে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি মিষ্টি খাওয়াচ্ছি, আপনি সাথে অন্য কিছু খান। এবার বাবা হোটেলের মালিককে বলল খাবার দিতে এবং মিষ্টির সাথে সাথে অনেক খাবারই দিল, কিন্তু লোকটি আশ্চর্যের বিষয় লোকটি মিষ্টি ছাড়া অন্য কিছুই খেল না। এবার মিষ্টি খাওয়া শেষে বাবা হোটেলের কাছে, হোটেলের মালিকের কাছে গিয়ে বিল পরিশোধ করার জন্য গেল এবং যাবার পরে বিলটা দিল। যাবার পরে এসে দেখছে লোকটি আর নেই, একদম ভ্যানিশ হয়ে গেছে। সেখান থেকে একদম হারিয়ে গেছে। চারিদিকে তাকালো, দেখলো লোকটি কোথাও নেই। এবার বাবা একটু ভাবলো যে হয়তো লোকটি পাগল টাগল হবে, সেই জন্য হয়তো লোকটি চলে গেছে কোথাও, খাবার শেষ করে চলে গেছে কোথাও। ব্যাপারটাকে এত গুরুত্ব দিল না, গুরুত্ব না দিয়ে আবার বাবার কাছে বাবা ব্যস্ত হয়ে গেল। তো ঘটনাটি এখান থেকে শুরু হয়েছে। আসলে ঘটনাটি ঘটেছে তারপরের দিন বাবা, আবার একটা শখ ছিল যে বাবা অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করতো। আর আমাদের ওখানে আমাদের গ্রামের পাশে যেই মক্তারপুর গ্রাম, আমাদের গ্রাম থেকে ডিস্টেন্স অ্যাবাউট 2 কিলোমিটার, সেখানে একটি ক্লাব ছিল, সেটার নাম হচ্ছে সবুজ সংঘ। এবং সেই ক্লাবে সবাই আড্ডা দিত। তো তখনকার যুগে আড্ডা মানে তো বুঝতেই পারছেন সবাই, যে ক্যারম খেলা, গল্প করা এবং তাস খেলা ইত্যাদি খেলাধুলা। অনেক রাত পর্যন্ত বাবা আড্ডা দিল। আড্ডা দেওয়ার পরে দেখলো যে হচ্ছে প্রায় রাত 1টা বেজে গেছে। তো এবার বাসায় ফেরার পালা। তো আমাদের গ্রামটি হচ্ছে চকমুক্তাপুর গ্রাম এবং বাবা ছিল মুক্তারপুর গ্রামে। চকমুক্তাপুর থেকে চকমুক্তারপুর আসতে হলে একটাই রাস্তা, এবং রাস্তাটা হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ। এর পাশ দিয়ে রাস্তাটা একদম চকমুক্তাপুরের ভিতর দিয়ে চলে গেছে। আর প্রথমে আমি রাজশাহী ক্যাডেট কলেজের কিছু বৈশিষ্ট্য দিয়ে নিতে যাচ্ছি। আমাদের গ্রাম এবং রাজশাহী ক্যাডেট কলেজ দুটোই পদ্মা নদীর তীরে অবস্থিত এবং একদমই কাছে অবস্থিত। পদ্মা নদী রাজশাহী ক্যাডেট কলেজের পাশে রয়েছে একটা অনেক বড় ফাঁকা জায়গা, এবং সেখানে অনেক গাছপালা রয়েছে, আম গাছ, বট গাছ, বিভিন্ন গাছ, এবং সেখানে অনেক প্রাচীন গাছও রয়েছে। তো আপনার এই দুইটার মধ্য দিয়ে চলে গেছে আমাদের গ্রামের ঢোকার প্রবেশ করার রাস্তা। আর নিরিবিলি আর হচ্ছে যেই রাজশাহী ক্যাডেট কলেজের সামনে ফাঁকা জায়গাটা আছে সেটার নাম হচ্ছে নিরিবিলি। এবং আসলে নিরিবিলি সম্পর্কে অনেক ঘটনাই শোনা যায়। সেটা হচ্ছে 1971 সালে যুদ্ধের সময় অনেক মানুষকে মেরে ফেলে সেই নিরিবিলিতে গণকবর দিয়ে দেওয়া হয়। তারপর থেকে অনেকে অনেক কিছু ফেস করে সেই জায়গাতে। তো এবার হচ্ছে বাবা মুক্তারপুর থেকে যাবে আমাদের চকমুক্তারপুর গ্রামে। মুক্তারপুর থেকে চকমুক্তারপুরে যাবে সাইকেল নিয়ে। আসলে তখন আমার বাবার একটা সাইকেল ছিল, আর তখনকার দিনে একটা সাইকেল থাকা মানে অনেক কিছু। আর সাইকেল নিয়ে যাবে, তখন তো গ্রাম অঞ্চলে এত উন্নত ছিল না, সেজন্য ওখানে ইলেকট্রিসিটিও ছিল না, তাই রাস্তাতে কোনো আলোর ব্যবস্থা ছিল না, আর রাস্তা ছিল কাঁচা এবং অনেক প্রশস্ত। এবার আমার বাবা যথারীতি সাইকেলটি নিল এবং সাইকেলে উঠে হাতে একটা টর্চ ছিল, সেটা নিয়ে বাসায় রওনা দিল। আসতে বাসায় আসতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। তো এবার হচ্ছে স্টার্ট করলো জার্নিটা। তো একটু পরে আসার পরে যখন রাজশাহী ক্যাডেট কলেজের এরিয়া শুরু হলো, জায়গাটা অনেক ভয়ানক লাগে, বিশেষ করে রাতের সময়। রাস্তার দুই পাশে অনেক বড় বড় বট গাছ, আম গাছ এবং বিভিন্ন গাছ, আর আশেপাশে কোনো বাড়ি নেই, সেই কারণে রাস্তাটা অনেক ভয়ানক লাগে। তো এবার বাবা সুন্দর করে সাইকেল নিয়ে আগাচ্ছে। আগাইতে আগাইতে যখন রাস্তার মধ্যবর্তী পর্যায়ে চলে আসলো, তখন টর্চ লাইটের আলোতে দেখলো রাস্তাতে একজন শুয়ে আছে। আসলে রাস্তাটা অনেক প্রশস্ত ছিল, তো লোকটি এমন ভাবে শুয়ে আছে যে রাস্তার এপাশ থেকে ওপাশ একদম মানে আর কোনো জায়গা নেই, জাস্ট শুয়ে আছে। তো রাস্তাটি থেকে গেছে, বড় গাছে গুড়ি ফেলে যেরকম থাকে রাস্তা ব্লক, সেরকম ব্লক হয়ে আছে। তো এবার হচ্ছে দূর থেকে লাইট মানে বাবা বুঝতে পারলো, এবং বাবা যখন কাছে গেল তখন দেখলো একটা মানুষ শুয়ে আছে ওখানে, এত রাতে মানুষ। বাবা একটু ভয় পেল, তারপরে আমার বাবা অনেক সাহসী ছিল, সেজন্য লোকটির কাছে গিয়ে ডাকলো যে আপনি কে? তখন কোনো উত্তর দিল না লোকটি। আসলে লোকটি উপর করে অন্য পাশ হয়ে শুয়েছিল। আবার ডাকলো আমার বাবা, আপনি কে? তখন মানে লোকটি বাবার দিকে তাকালো। তখন বাবা একটু ভয় পেল, আসলে আর কে যে লোকটিকে বাবা হোটেলে মিষ্টি খাওয়াইছিল সেই লোকটি আজকে ওখানে শুয়ে আছে। তো লোকটি বলছে, তুই এসেছিস? আসলে আমি না অনেক অসুস্থ, তুই তো অনেক ভালো, তুই অনেক উপকার করিস মানুষের, তো আজকে আমাকে একটু নিয়ে তোর বাসায় যা, যাওয়ার পরে আমাকে একটু সেবা কর, আজকে আমি অনেক অসুস্থ, আজকে আমি উঠতে পারছি না। এবার বাবা একটু ভয় পেল যে এত রাতে এখানে ওই লোকটি শুয়ে আছে, এটা তো একটা যে কেউ দেখলে আসলে ভয় পাবে সেটা ব্যাপারটা। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল লোকটার হাইট ছিল অনেক বড় এবং পুরো রাস্তায় ঢেকেছিল, মানে যখন লোকটি শুয়েছিল পুরো রাস্তায় মানে এপাশ থেকে ওপাশ হয়েছিল, ওই লোকটির হাইট এতটা ছিল, সাধারণ মানুষ থেকে অনেক বেশি হাইট ছিল, তাই 10 ফুট তো হবে কমপক্ষে। তো এবার বাবা একটু ভয় পেল যে এত লম্বা একটা লোক, কালকে তো লোকটা এত লম্বা ছিল না, আজকে এত লম্বা লাগছে কেন? বাবা ভাবলো যে হয়তো আমি ভুল দেখছি, এত লম্বা না। এবার বাবা হচ্ছে কাছে গিয়ে বলল, তো আপনি আমার বাসায় যখন যাবেন তো আমার সাইকেলে ওঠেন। কিন্তু লোকটা বলল যে আমি সাইকেলে উঠতে পারবো না, আমাকে কাঁধে নেই। আসলে গ্রামাঞ্চলে একটা প্রচলিত কথা আছে যে জিনেরা কখনো আগুন এবং লোহা থাকলে কারো কোনো ক্ষতি করতে পারে না। তো এবার আমার বাবা তো সাইকেল ছাড়তে নারাজ, যে মানে সাইকেল তো আসলে লোহার তৈরি, সাইকেল ছাড়তে নারাজ। আমি সাইকেল ছেড়ে আপনাকে তুলতে পারছি না, আপনি সাইকেলে উঠেন, আপনাকে নিয়ে আমি যাচ্ছি। তখন লোকটি বলল যে আমি তো সাইকেলে উঠতে পারবো না, আমি অনেক অসুস্থ, আমাকে ঠিক কাঁধে নেই। বাবা বলল যে আচ্ছা আপনি এত লম্বা একজন মানুষ, আপনাকে আমি কিভাবে কাঁধে নিয়ে বলেন, আপনি তো অনেক লম্বা আর আপনার ওজন তো অনেক বেশি হবে আমার থেকে। তখন লোকটি বলল যে হচ্ছে তুই আমাকে একবার নিয়ে দে, আমার তেমন কোনো ওজনই নাই, আমার ওজন অনেক কম। বাবা বললো যে না আপনি সাইকেলে ওঠেন, আপনাকে আমি সাইকেলে নিয়েছি। লোকটি বললো যে সম্ভব না, তুই আমাকে কাঁধে নিলে আমি যাবো, তাছাড়া আমি যাবো না, তাছাড়া শুয়ে থাকবো এখানে। বাবা ভাবলো যে হচ্ছে যে লোকটিকে গেলে তো আর একা একা রাখা যাবে না। তো বাবা বললো আচ্ছা আমি আপনাকে কাঁধে নেওয়ার চেষ্টা করছি, যদি না পারি তাহলে আপনাকে সাইকেলে বসতে হবে। লোকটি তখন বললো হ্যাঁ নিয়ে তুই চেষ্টা কর, দেখ পারবি। এবার লোকটিকে বাবা ধরলো, তখন বাবা সাইকেল ছাড়েনি, বাম হাত দিয়ে সাইকেল ধরে আছে। লোকটিকে ধরে কাঁধে তোলার জন্য লোকটিকে ধরলো, ধরে দেখছে লোকটি কোনো ওজনই নেই, জাস্ট 10-12 কেজি ওজন হবে। তো লোকটিকে এবার ধরলো, ধরে কাঁধে তুলে বাবা কিছু অবাক হলো, বাবা কিছুটা অবাক হলো যে লোকটি এত লম্বা আর এত মোটাসোটা দেখতে আর এত ওজন কম। তারপরে ও তো আর কিছু করার নেই সেই সময়। তো বাবা এবার ওখান থেকে রওনা দিল, দিয়ে আমার দাদুর বাসায় আসলো। দাদুর বাসায় এসে তখন তো আর সেরকম ভাবে মানে অত রাতে তো আর কেউ জেগে থাকার কথা না। তো বাবা এসে বাবার রুমে লোকটিকে খাটের উপরে মানে খাটের উপরে রাখলো, রাখার পরে বললো আপনি শুয়ে থাকেন, আমি আমার খাবার এনে আপনাকে দিচ্ছি, থামেন এখানে। এবার বাবা গেল আমার দাদির রুমে, গিয়ে দেখছে দাদি এখনো জেগেই আছে, বাবার জন্য অপেক্ষা করছে এবং খাবার নিয়ে পাশে খাবার রেখে জেগে আছে। তো এবার দাদিকে বাবা বললো যে হচ্ছে একটি অসুস্থ লোক এসেছে, অনেক ক্ষুধার্ত মনে হয়, মা তাকে কিছু খাবার দিয়ে আসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, বলে বাবা বাইরে গেল। আর আমার দাদি তখন খাবার নিয়ে ওই রুমের ভিতরে গেল। রুমে যায় দেখছে দাদি একটু অবাক হলো যে রুমে তো কেউ নাই, আমার বাবা দাদিকে কেন বললো যে রুমে একটা অসুস্থ লোক আছে। এবার তাকে কি আমি তো এখনই এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসলাম, অনেক লম্বা সম্বা ছিল, কালকে আমি তাকে মিষ্টি খাওয়াইছিলাম, তারপরে তাকে দেখতে পাইনি, আজকে আবার রাস্তাতে দেখলাম শুয়ে আছে, নিয়ে আসলাম। এটা শুনে দাদি একটু ভয় পেল, বাবা একটু ভয় পেল। বাবার পরে তখনই তৎক্ষণাৎ অনেক মানে এটা ভয়ঙ্কর বিষয়, তো আসলে এটা তো অনেক ভয়ানক বিষয়। তখনই দাদি হচ্ছে আমার এক কবিরাজের বাসায় গেল এবং গিয়ে কবিরাজকে ডেকে নিয়ে আসলো। আর কবিরাজকে ডেকে নিয়ে আসার পরে কবিরাজ তখন আমার বাবাকে দেখিয়ে বললো যে তোর সাথে অনেক খারাপ কিছু হইতে পারতো, আসলে ওটা কোনো মানুষ ছিল না, ওটা ছিল একটা জিন, আর অনেক ভালো জিন ছিল, সেজন্য তোর কোনো ক্ষতি হয়নি, নাহলে তোর সাথে অনেক ক্ষতি হইতে পারতো, তো ভাগ্যটা অনেক ভালো। এটা বলে লোকটি চলে গেল, কবিরাজটি চলে গেল। আর আমার বাবা দাদি সবাই সেই ভয় পাইছে, যার কারণে সারা রাত আর আমাদের বাসার কারো ঘুম হয়নি। তো এবার পরের দিন বাবা অসুস্থ হয়ে পড়লো, জ্বর আসলো, জ্বর আসার পরে 2-3 দিন পরে জ্বর ছুটে গেল। এবার বাবা মোটামুটি ভাবে সবকিছু ভুলে গিয়ে আবার আগের লাইফে ফিরে যাইতে চাইলো। কিন্তু তারপরে একদিন হঠাৎ ঘুমের মধ্যে রাতে রাতের বেলায় স্বপ্ন আসলো যে স্বপ্নে ওই লোকটি আসলো, আবার এসে বলছে আমি তো অনেক এলাকা ঘুরছি রে, কিন্তু তোর মতো তো এত ভালো কাউকে দেখলাম না, যার কারণে আমি তোর উপর অনেক খুশি হয়েছি, আমি তোকে কিছু দিতে চাই, আসলে তোকে সেগুলো নিতে হবে। তো বাবা বলছে যে আমি আপনার কিছু নিবো কেন, আপনি আপনি তো মানুষ না, আপনার জিনিস আমি নিতে যাবো কেন। তো লোকটি বলছে হচ্ছে না তোকে নিতেই হবে, কালকে তুই নদীতে গোসল করতে যাবি এবং গোসল করার সময় তুই কিছু পাইলে সেটা নিবি, সেটা মনে করবি যে আমি তোকে দিছি। তো এবার গেল নদীতে, যাবার পরে হচ্ছে আব্বু আসলে মানে আমার বাবা আসলে কাউকে ঘটনাটি জানায়নি, মানে আমার বাবা হচ্ছে নদীতেই গোসল করতো। তো গেল নদীতে গোসল করতে, নদীতে গোসল করার পরে গোসল করার সময় ডুব দেওয়ার পরে পায়ে কিছু একটা বাঁধলো, তো সেটা তুলে দেখে একটা সিন্দুক টাইপের জিনিস, আর সেটা খুলে দেখছে সেখানে 3টি সোনার আংটি এবং অনেক টাকা পয়সা আর একটি বই ছিল। ওটা দেখে বাবা কিছুটা অবাক হলো, রাখার পরে আবার ওটা বাক্সটা তালা বন্ধ করে আবার মানে তালা বন্ধ করতে বাক্সটা আটকাইতে আবার ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বাবা এসে দাদিকে ঘটনাটা খুলে বললো যে আমি এরকম জিনিস পাইছিলাম, তখন আমার দাদি বললো যে হচ্ছে আসলে না নিয়ে অনেক ভালো করছিস, ওটা অনেক খারাপ জিনিস হইতে পারতো, অনেকে হয়তো বা ব্ল্যাকমেল করে ওটা নজর ফেলে রাখছে, যার কারণে তুই ওটা পাইছিস, তুই নিলে অনেক ক্ষতি হইতে পারতো। তো এটা ভেবে বাবা অনেক মানে ভয় পেল যে কি হচ্ছে, এটা ঘটনা কি হচ্ছে। তারপরে হচ্ছে এগুলা এড়াই যাওয়ার চেষ্টা করলো। তারপরে একদিন রাতে ঘুমের সময় আবার সেই লোকটি স্বপ্নে আসলো, এসে বললো যে তোকে এত জিনিসের লোভ দেখালাম, তাও লোভ করলি না, তুই আসলে অনেক ভালো, তোকে আমি একটা জিনিস দিতে চাই যেটা নিয়ে তুই সারা জীবন মানুষের উপকার করতে পারবি। বাবা এবার বললো যে কি জিনিস দিতে চান আপনি? তো এবার বললো যে হচ্ছে তোকে আমি আমার কিছু মন্ত্র শেখাতে চাই যেটাতে তুই মানুষের সবসময় উপকার করতে পারবি, এবং মানুষের যত চিন বা পরি টাইপের যত কিছু আছে সবকিছু থেকে তুই মানুষকে প্রোটেক্ট করতে পারবি। আর মানে বললো যে হচ্ছে তোকে আমি এগুলা সব স্বপ্নে এসে শিখাবো, তুই তারপরে শিখার পরে মানুষের উপকারে এগুলো ব্যবহার করবি। যথারীতি আমার বাবা সবকিছু মেনে নিল এবং ভাবলো যে যা হবে তত ভালোর জন্যই হবে। তো আস্তে আস্তে সব কিছু শিখলো, শেখার পরে অনেক মানুষেরই অনেক উপকার করলো। আর আমার বাবা কখনো কোন লোকের থেকে এই কবিরাজির জন্য মানে কোন লোকের থেকে এক টাকাও নেয়নি, এবং যাদের যাদের প্রোটেক্ট করেছে বা যাদের সমস্যা দূর করেছে তাদের বাসায় কোনোদিন আমিও খাইনি এক গ্লাস। তাহলে এটা নিয়ম করে দিয়েছিল যে আমার বাবাকে শিখাইছিল, তিনি নিয়মই করে দিয়েছিল যে কোথাও থেকে তুই কোনো কিছু নিতেও পারবি না, আর যদি কোনো কিছু নিস তাহলে তোর ক্ষতি হবে। যার কারণে আমার বাবা কখনো কারোর কাছ থেকে কিছু নেয়নি। আর আসলে মানে এরকম ভাবে অনেক অনেক কিছুই বাবা দেখেছে যেগুলো মানে যেগুলো অনেক ভয়ানক ছিল, যেগুলো আমাদের জন্য অনেক ভয়ানক হতো। আমার বাবা সাহসী বলে অনেক কিছু ফেস করছে এবং অনেক কিছুতেই ভয় করেনি। সো এরকম ঘটনা অনেক আছে আমার জানা, আমার বাবার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা, যে কিভাবে কবিরাজি শিখলো এবং সেটা করে মানুষের অনেক মানে অনেক ঘটনা আছে। আর আসলে আমি সেই ঘটনাগুলো অন্য কখনো সময় পেলে শেয়ার করবো আপনাদের সাথে। আর থ্যাংক ইউ রাসেল ভাই আমার এই ঘটনাটি শেয়ার করার জন্য। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
The night comes alive with grounding form.
ওয়েলকাম ব্যাক। অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনায় যাব। এই ঘটনাটি এখনকার, যিনি লিখেছেন চিতা, আগে বলি আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoot@radiofurti.fm which is bhoot@fm @radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, সরাসরি আমাদেরকে ইমেইল করতে পারেন অডিও ক্লিপটি। আর সেই সাথে বলবো যে আমাদের ফেসবুক পেজ, যেটা আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট, আজকে যদি পড়তে নাও পারি সারা সপ্তাহ জুড়ে দেখবো www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। এখনকার একটা ঘটনা যাচ্ছে এবার। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি যে ঘটনাটি লিখছি সেটা ভয়ের না হলেও ঘটনাটি ঘটে যাওয়ার পর আমি অনেক ভয় পেয়েছিলাম, ভালো লাগলে পড়ে শোনাবে। ঘটনাটি 2016 সালের প্রথম দিকের। আমি অনার্স শেষ করে একটি গার্মেন্টসে এইচআর অফিসার হিসেবে চাকরি নিই। আমার গার্মেন্টসের কথা বলার কারণ হল আমার ঘটনাটি এই গার্মেন্টসকে নিয়ে। এই গার্মেন্টসটি 2005 সালের এপ্রিলের 11 তারিখ রাতে ধসে পড়ে এবং এতে কয়েক শত শ্রমিক মারা যায়, যাদের মাঝে অনেকের লাশই পাওয়া যায়। আর তার কয়েক বছর পর সেই একই স্থানে পুনরায় গার্মেন্টসটি পুনর্নির্মাণ করা হয়। আমার চাকরি চলাকালীন সময় 3 মাস পর অফিসে বায়ার ইন্সপেকশন নিয়ে আসবে বলে অফিসের কিছু ফাইল সঠিকভাবে প্রেজেন্ট করার জন্য আমি এবং আমার কলিগকে ওভারটাইম কাজ করতে হতো। আমাদের অফিস টাইম ছিল 8টা থেকে 4টা পর্যন্ত, তাই 4টার পর অফিসিয়াল কেউ থাকত না, তাই আমাদের টাইম সেকশনে এসে কাজ করতে হতো। একদিন সন্ধ্যা 7টা বাজার কিছুক্ষণ আগে আমার কিছু কাগজ প্রিন্ট করার প্রয়োজন হয়। টাইম সেকশনে ফটোকপি মেশিন না থাকায় আমাকে এইচআর ডিপার্টমেন্টে যেতে হয়। তখন এইচআর সেকশনের সবাই চলে গেছে। আগেই বলে রাখি, এই অফিসের প্রত্যেক আলাদা সেকশনের জন্য আলাদা ফটোকপি মেশিন, তবে এইচআর ডিপার্টমেন্টের সব পিসি থেকে ওই মেশিনে প্রিন্ট দেওয়া যেত। আর অন্য কোনো ডিপার্টমেন্টের পিসি থেকে প্রিন্ট দেওয়ার উপায় ছিল না। এখন মূল ঘটনায় আসি। আমি আমার পিসি ওপেন করে প্রিন্ট দিলাম। আমার প্রিন্ট শেষ করে যখন মেশিন অফ করতে যাব, ঠিক তখনই মেশিনে একটা প্রিন্ট আসে, কিন্তু আমার সব পেজ অলরেডি প্রিন্ট হয়ে গেছে। আর তখন তো আমি ছাড়া কেউ ছিল না বা কারো পিসি ওপেন ছিল না, এবং প্রিন্ট পেন্ডিং হয়ে থাকবে সেটাও সম্ভব নয়, কারণ মেশিন বন্ধ ছিল। তখন আমি খুব ভয় পেয়ে যাই। তারপর প্রিন্ট হওয়ার পেজটি হাতে নিয়ে দেখলাম, তাতে কেউ হয়তো আঙুলে কালি লাগিয়ে লিখেছে, আমাকে সাহায্য করো। তখন আমি অনেক ভয় পেয়ে যাই এবং সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। এরপর আমি এই ঘটনাটি কারোর সাথে শেয়ার করিনি। আমি আজ পর্যন্ত এর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। তাহলে ওই প্রিন্টটি কে দিয়েছিল? নাকি কেউ আমার কাছে সত্যিই কোনো সাহায্য চেয়েছিল, আর তিনি কেই বা হতে পারে তা আমি এখনো বুঝতে পারিনি। তারপর 5 মাস পর আমি চাকরি ছেড়ে প্রেসেন্ট হই। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা, শুনলেন আপনারাও। জানি না কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে, এবং অবশ্যই আমাদের ফেসবুক কমেন্ট করবেন কেমন লেগেছে জানাবেন। যাই হোক, এখন যেটা করবো সেটা হচ্ছে একটা অডিও ক্লিপ শুনবো, এবং এই অডিও ক্লিপটিও আশা করছি আপনাদের আগের মতো ভালো লাগবে। কেমন লাগবে বা কেমন লাগছে আজকের এপিসোডটি আমরা আর করবো কিনা সেটা অবশ্যই আমাদের জানাবেন। খুবই এক্সপেরিমেন্টাল, বাট লাস্ট টাইম আমরা সাকসেসফুল হয়েছিলাম বলেই আবারও করছি। আচ্ছা, এখন অডিও ক্লিপ তো আমরা শুনবোই, তারপরে আমরা আবারও ফিরে আসবো, আমরা আবারও চলে যাবো 2011। এখনকার মতো অডিও ক্লিপটি শুনে আসি।
হ্যালো রাসেল ভাই, আমি টিপু বলছি লন্ডন থেকে, এন্ড হ্যালো টু অল অফ দ্য লিসেনার্স অফ বুথ এফএম। আশা করি সবাই ভালো আছেন। Not you Russell bhai, because you always good, so I'm not asking you this question. Okay, let's go to the point. আমি যে ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা আমার নানা ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 40-50 years back. ঘটনাটা ঘটে আমার নানা ভাইয়ের আম্মা যেদিন মারা যান ওই দিন রাত্রে। ঘটনাটা কতটা ভৌতিক সে বিষয়ে আমি জানি না, বাট ঘটনাটা বেশ আনইউজুয়াল এবং উইয়ার্ড সে বিষয়ে সন্দেহ নেই। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। যাই হোক, আমি ঘটনাটা সরাসরি যাচ্ছি। ঘটনা, আমার নানা ভাই প্রচন্ড মা ভক্ত ছিলেন এবং মা বলতে তার সবকিছু। তো যখন তিনি মারা যান তখন স্বাভাবিকভাবে নানা ভাই প্রচন্ড আপসেট এবং অনেক কান্নাকাটি করছেন এবং কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না তার কান্না থেকে। নানা ভাই তখন ফ্যামিলি ম্যান, সো হি ওয়াজ ম্যারিড এন্ড হি হ্যাজ কিডস এন্ড অল দোজ থিংস, সো ইটস নট লাইক হি ইজ এ লিটল বয় অর সামথিং, হি ওয়াজ লাইক প্রপার অ্যাডাল্ট ম্যান। যাই হোক, সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, বাট সে কান্না করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে। সো সবাই ভাবলো আচ্ছা ঠিক আছে, সে যেহেতু কান্না করে একটু হালকা হতে চাচ্ছে, ওকে লেট হিম ক্রাই, সো এট সাম পয়েন্ট হি উইল গেট সেটেল ডাউন। সো যাই হোক, এইভাবেই চলছে ঘটনাটা। আর নানা বাড়ির বর্ণনা দিতে গেলে বলতে হয় যে সামনে বারান্দা এবং পিছনে বারান্দা, আরো ডান পাশে আর বাম পাশে দুই দিকে বারান্দা ছিল, আর ভিতরে ঘরটা ছিল, রুম টুম ছিল। যাই হোক, সে পিছনের বারান্দায় বসে কান্না করছে, এবং পিছনের বারান্দার পরেই হলো ছোট্ট একটা উঠান, উঠানের পাশে একটা রান্নাঘর, রান্নাঘরের সামনে একটা পুকুর, এবং পুকুরের পাশে একটা পারিবারিক কবরস্থান যেখানে নানা ভাইয়ের আম্মাকে কবর দেওয়া হয়েছে। সো নানা ভাই ঠিক ওই পিছনের বারান্দায় বসে কান্না করছে, এবং সবাই সামনের বারান্দায় অথবা রুমে অথবা আশেপাশে সবাই আর কি যে যার মতো আছে। যাই হোক, তাকে কবর দিতে দিতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, সো সময় কন্টিনিউয়াস গোয়িং, অ্যান্ড এইভাবে আস্তে আস্তে প্রায় মাঝরাত হয়ে গিয়েছে বা আফটার মাঝরাত হয়ে গিয়েছে, মিডল অফ নাইট। সো এরকম একটা সময় স্টিল নানা ভাই কান্না করছে আর সবাই চুপচাপ বসে আছে বা কথা তথা বলছে, অল দোজ থিংস। সো হঠাৎ তারা খেয়াল করলো যেটা, যে নানা ভাই কান্না থামিয়ে দিয়েছে। তখন তারা একটু ওয়ারিড হলো, তারা চিন্তা করলো হয়তো বা সে ফেইন্টেন্ট হয়ে গিয়েছে কিনা। সো তাকে দেখার জন্য তারা সবাই পিছনের বারান্দায় আসলো, এবং পিছনের বারান্দায় সে দেখলো যে বারান্দাটা পুরাই অন্ধকার করা, এবং সে অন্ধকারের মধ্যে আফসা বোঝা যাচ্ছে যে সে চুপচাপ বসে আছে, কাইন্ড অফ স্ট্যাচুর মতো বসে আছে সে। যাই হোক, তারা আলু টালু নিয়ে আসলো, এবং নিয়ে এসে যখন তার কাছে আসলো দেখলো যে সে একদম স্ট্যাচুর মতো বসে আছে, এবং তার গালে 4 আঙুলের খুব ডিপ একটা চড়ের দাগ। সো তারা এটা দেখে বেশ ঘাবড়িয়ে গেল যে বিষয়টা কি, এবং তাকে যখন তারা শেক করলো, যেহেতু নানা ভাই কোনো মুভমেন্ট ছিল না, তো তাকে শেক করলো তার সম্মতি ফিরিয়ে আনার জন্য। শেক করার সাথে সাথে আরেকটা উইয়ার্ড ঘটনা ঘটলো, সেটা হলো পিছনে যেটা বললাম যে পুকুর পাড়, কবরস্থান এবং কিচেন, এর আই মিন উঠান, কিচেন, অল দোজ থিংস, এর মধ্যে থেকে হঠাৎ করে একটা হিউম্যানিটিক চিল্লানির আওয়াজ শোনা গেল। সামবডি ওয়াজ লাইক রিয়েলি স্ক্রিমিং সো হার্ড, এবং স্ক্রিমের সাথে সাথে মনে হলো সে পানিতে লাফ দিয়ে পড়েছে। সো এই ঘটনাটা সবাইকে এতটাই বেশি আতঙ্ক করে ফেলেছিল যে কেউ আর কোনো বিষয় নিয়ে আর আলোচনা করতে চায় নাই বা কোনো কথাও বলে নাই। এভরিবডি ওয়াজ লাইক কাইন্ড অফ থান্ডার্ড, লাইক হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। যাই হোক, নানা ভাইকে জিজ্ঞাসা করা হলো তোমার গাছের গালে এরকম দাগ কি, সে নানা ভাই কিছুই বলতে পারলো না। সে বলল যে এরকম আমি তো ছিলাম, আলো জ্বলছিল, হঠাৎ করে আলো নিভে গেল, তারপরে আমি গালে একটা চরের অনুভব করলাম এবং তারপরে আমার আর কিছু মনে নাই। যাই হোক, রাত্রেবেলায় কেউ আর কোনো কিছু বলে নাই, সবাই সবার মতো একসাথে জনসড় হয়ে বসে টসে গল্প টল্প করে বা কথাবার্তা বলে রাতটা কাটিয়ে দিল। পরদিন সকালে যখন সবাই ওই বিষয় নিয়ে কথা বলতে চাইলো বা কবরস্থানে গেলো যে দেখতে চাইলো যে আসলে কি হয়েছিল, কবরস্থানে যায় দেখলো যে কবর ঠিকই আছে, কবরে কোনো সমস্যা নাই, এক্সেপ্ট কবরের মাঝে একটা সরু হোল করা, যে হোলটা আপনার অনেকটা হলো কলের পাইপের মতো বিগ হবে এবং ভেরি ডিপ বোঝা যাচ্ছে। সো এটা ভেরি আনইউজুয়াল, যদি শিয়াল যদি আসতো বা অন্য ধরনের কোনো প্রাণী আসতো তাহলে তারা আই মিন হোলটা আসলে যেভাবে করা হয়েছিল অনেকটা মানুষই করতে পারে এরকম হোল কোনো একটা মেটাল কিছু দিয়ে। বাট এভরিথিং ওয়াজ লাইক সাম সর্ট অফ আই মিন ভেরি মিস্টেরিয়াস অ্যান্ড আনএক্সপ্লেইনেবল। সো স্টিল তারা আসলে কিছু আর চিন্তাভাবনা করতে পারে নাই। পরে তারা একজন মৌলানাকে এনে তাকে আবারই নতুন করে তারা দোয়া সোড়া পরে ওইখানে এই বিষয়টাকে এন্ড আপ করে দিয়েছে। যাই হোক, এরপরে আর এ ধরনের আর কোনো কিছু হয় নাই বা ঘটে নাই, এবং এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই, আশা করি ভালো লাগবে। ওকে রাসেল ভাই, আল্লাহ হাফেজ, ভূত এফএম জিন্দাবাদ।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুটেড পয়েন্ট এফএম। আর দারুণ দারুণ সব ঘটনা না, আমার কাছে তো বেশ ভালোই লাগছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে। আমরা একটা বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুটকারেট পয়েন্ট এফ এম, রাসেল আছি সাথে, এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। আর আমরা পুরনো এপিসোডের অনেক প্রশংসা শুনি, তো আজকে পুরনো এপিসোড নিয়েও আমরা বসছি, বেশ কিছু পুরনো এপিসোডের ঘটনা, নতুন এপিসোডের বেশি, পুরনো এপিসোডের কম, বাট আমরা মাঝে মাঝে পুরনো এপিসোডে ফিরে যাচ্ছি। এখন আবারও চলে যাচ্ছি 2011। এখন যে ঘটনাটি আপনারা শুনবেন এটা যে কারো বাসাতেই কিন্তু ঘটতে পারে, হয়তো আপনি আজকে রাতে পেতে পারেন এমন কোন একটা এক্সপিরিয়েন্স, বাসা নিয়ে ঘটনা। কল্পনা করুন যে বাসার ঘটনাটি ঘটছে সেই বাসাটিতে এই মুহূর্তে আপনি আছেন, বা আপনার বাসার দরজা আপনার বাসার চার দেয়াল হয়ে গেছে সেই বাসাটার মতো। চলুন শুনে আসি ঘটনাটি। ডিয়ার রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার মেজো ভাইয়ের ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক ওনার ভাষাতেই লিখলাম। সময়টা ছিল গত বছরের অর্থাৎ 2010-এর মাঝামাঝি সময়ের। আমি এবং আমার এক ফ্রেন্ডকে নিয়ে তার জন্য একটি ভাড়া করা বাসা দেখতে গেলাম চিটাগংয়ের বাদুরতলা এরিয়াতে, এবং সেই তিনি রোড নাম্বার টোড নাম্বার সবকিছু গোপন রেখেছেন। তারপর তিনি বলেছেন এভাবে যে সেই সময় আবহাওয়া প্রচন্ড গরম ছিল, সম্ভবত দিনটি শুক্রবার ছিল, বাড়িটি ছিল পাঁচতলা, চারতলার একটি ফ্ল্যাট ভাড়া নেবার জন্য আমরা দেখতে গেলাম। তখনও সন্ধ্যা হয়নি। আমি আমার ফ্রেন্ড ও বাড়ির কেয়ারটেকারকে নিয়ে চারতলার ফ্ল্যাটে প্রবেশ করলাম। চারিদিকে বিল্ডিং থাকার কারণে ফ্ল্যাটটি বেশ অন্ধকার, কেয়ারটেকার টর্চ লাইট দিয়ে দেখতে লাগলো। আমি একা একা বেডরুমের দরজা খুলতেই একটা শীতল ভাব অনুভব করলাম। ভাবলাম হয়তো এমনিতেই শীতল, এটা হতেই পারে। এরকম ভাবতেই একটু এগিয়ে যাবার সময় হঠাৎ অদৃশ্য কিছু একটার সঙ্গে আমি ধাক্কা খেলাম। ধাক্কাটা ঠিক হাঁটার সময় কোনো মানুষের অথবা গাছের সাথে ধাক্কা খেলে যেরকম হয় সেরকম। কিছুই বুঝতে পারলাম না কেন এমন হলো। আমি খুব ভয় পেলাম এবং তাদেরকে ডাকলাম ও টর্চ লাইট দিয়ে চারিদিকে দেখার পর খালি রুমের ভেতর কিছুই দেখতে পেলাম না। বন্ধুকে খুলে বললাম, তখন সে কেমন যেন পাত্তা দিল না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম এটা কোনো হ্যালুসিনেশন নয়। তখন কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম। ফ্রেন্ড এবং কেয়ারটেকার যখন অন্য দিক দেখতে গেল তখন আমি একটি বাথরুমে গেলাম। আমি যখন বেসিনের পানি ছাড়তে গেলাম সম্ভবত তখনই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনার সম্মুখীন হলাম। পানি ছাড়ার জন্য যখন আমার হাতটি পাইপের ওপর রাখলাম তখন উপলব্ধি করলাম আমার হাতটি অন্য কারো হাতের ওপর লোমশ হাত, কিন্তু অদৃশ্য। সেও আমার মতো পানি ছাড়ার জন্য ব্যস্ত। আমি বুঝতে পারছি আমার হাতটা আরেকটা হাতের ওপর, লোমগুলো টেরও পাচ্ছে। আমি খুব ভয় পেয়ে তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে আসি। তখন বাইরে থেকে বেসিনে পানি ছাড়ার শব্দ পাই। বেসিনে পানি পড়লে যে শব্দ হয় ঠিক সেরকম। পরিষ্কার বুঝতে পারলাম বাথরুমে কোনো একটা কিছুর উপস্থিতি আছে। এরপর আমি প্রায় একরকম জোর করে আমার বন্ধুকে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে আসলাম। পরবর্তীতে আমার সমস্ত ঘটনা আমার বন্ধুকে বললাম। সেও বলল যে আমিও ওই ফ্ল্যাটে বিশেষ কিছুর অস্তিত্ব পেয়েছি, কিন্তু ভয় পাবি বলে আমি কিছুই বলিনি। কেয়ারটেকারের মুখে শুনলাম সেই ফ্ল্যাট রেডি হবার পর থেকেই নাকি প্রায় ভাড়াটিয়ারা বেশি চলে যায় এবং বেশিদিন থাকে না। আমার বন্ধুটি একটি মাদ্রাসার প্রিন্সিপাল, অত্যন্ত ধার্মিক এবং ধর্মীয় জ্ঞান সম্পন্ন। পরবর্তীতে এই ঘটনাটি আমি আমার চাচাকে বলি, যিনি তাবিজ দোয়া দিয়ে থাকেন। তিনি বললেন বাড়ির অনেকদিন খালি থাকলে নাকি এই ধরনের জিনের অস্তিত্ব থাকতে পারে। পরবর্তীতে কোরআন ও মিলাদ পড়ানো হলে আর কোনো সমস্যা নাই। ঘটনাটা বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু সত্য। এর কোনো রিজন আমার জানা নেই। আমার সাথে যাই ঘটল তাই আমি আপনাদের জানালাম। এই ছিল ঘটনাটি, এবং এই রকম অনেক ঘটনা আমি জানি যে আপনাদেরও আছে। সেই ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান, এবং লিখে পাঠানোর ঠিকানাটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা পাঠাচ্ছেন, মানে পাচ্ছি আপনাদের কাছ থেকে এবং শুনছি আমরা এই মুহূর্তে। এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদের পাঠানো আরো একটা ঘটনা শুনবো যেটা রিসেন্টলি পাঠিয়েছেন আপনারা। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম, আমার ফোন নাম্বার বলেছেন, আমার পলা এখন জানানোর দরকার নেই। আমি এখন গাজীপুরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার কাজের ব্যস্ততার কারণে স্টুডিওতে আসা সম্ভব হয় না, তাই পুরো ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। এবার যে সত্য ঘটনাটি লিখতে যাচ্ছি সেটা আমার এক বন্ধুর বাবার সাথে ঘটেছে। ঘটনাটি ঘটেছে 3 বছর আগে। আমার গ্রামের বাড়ি হচ্ছে লালমনিরহাট, আর আমার বন্ধুটির বাড়ি আমার বাড়ির একেবারে পাশে। আমার ওই বন্ধুর বাড়িটা ছিল হিন্দুদের বাড়ি, তা প্রায় বহু বছর আগে 1971 সালে ভিটেমাটি বিক্রি করে তারা সবাই ভারতে চলে যান, আর রেখে যান শুধু 3টা স্মৃতি, একটি বড় পুকুর আর পুকুর পাড়ে 2টি গাছ। আর গাছ দুটি হচ্ছে একটি বেদের গাছ, একটি তাল গাছ, এবং গাছগুলো একদম পাশাপাশি। আর এই ঘটনাটি গাছ দুটোকে ঘিরেই। আমরা অনেক ছোটবেলা থেকে শুনে আসছি যে গাছ দুটিকে নিয়ে কিছু ভয়ঙ্কর জিনিস আছে, বা ভয়ঙ্কর ঘটনা ঘটে, তাই আমাদের ওখানে যাওয়া একেবারেই বারণ ছিল। এবার মূল ঘটনায় আসি। আমার ওই বন্ধুর বাবা, মানে আমার চাচা, একদিন ঠিক করলেন ওই বেদের গাছটি তিনি বিক্রি করবেন। তাই গ্রামের সব কাঠমিস্ত্রিদের বললেন গাছটি কাটার জন্য, কিন্তু কেউ রাজি হচ্ছিল না এই অশুভ গাছটি কাটতে। শেষে এক কাঠমিস্ত্রি কোনো কিছু তোয়াক্কা না করেই রাজি হয়ে যায় গাছটি কাটার জন্য। চাচার কথা মতো একদিন দুপুরবেলা গাছটি তিনি কাটতে এলেন। প্রথমে ওই মিস্ত্রির ছেলে গাছে উঠে কিছু ডালপালা কাটল, এবং কাটার কিছুক্ষণ পরে মনে হলো শরীরটা খুব দুর্বল দুর্বল লাগছে, তাই ও ঠিক করল আজ আর কাটবে না, বাড়ি চলে গেল। তারপর থেকে সে ছেলে অসুস্থ, কোনো চিকিৎসাতে এসে ভালো হচ্ছিল না। শেষে বড় হসপিটালে তাকে নিয়ে যাওয়া হলো, কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছিল না। অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, কিন্তু কোনো রোগ ধরা পড়ল না। আবার সে সুস্থ হচ্ছিল না। সেদিকে চাচা গাছ কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। উনি ঠিক করলেন গাছটি তিনি নিজেই কাটবেন এবং সেদিনই কাটার জন্য রওনা দিলেন। আর এখানেই ঘটল আসল ঘটনা। গাছটি কাটার পর উনি যা দেখলেন তা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। দেখলেন গাছের গোড়ার মাটির গর্ত থেকে অনেক বড় দুটো সাপ বেরিয়ে এসেছে। চাচা সাপ দুটিকে সাধারণ সাপ মনে করে মারার সিদ্ধান্ত নিলেন। বাড়িতে গেলেন লাঠি আনতে এবং লাঠি আনার পর তিনি দেখলেন সাপগুলো একটি নয়, অনেকগুলো সাপ জড়ো হয়েছে সেখানে। ওনার পক্ষে এতগুলো সাপ মারা সম্ভব ছিল না। উনি সাত পাঁচ নামে ওনার হাতে থাকা লাঠি দিয়ে উনি সাপগুলোকে আঘাত করতে শুরু করলেন, কিন্তু অনেক আঘাত করার পরেও একটি সাপও মরেনি। উনি বাড়িতে চলে গেলেন। তারপর থেকে উনি অসুস্থ, ঠিক যেমন ওই কাঠমিস্ত্রির ছেলে ডাক্তার কবিরাজ। কোনো চিকিৎসক ওনার রোগ ধরতে পারছিলেন না। কিছুদিন পর হঠাৎ একদিন ওনার বাড়ির কোনো এক কাজের ছেলের কাছের লোক ঘুমের মাঝে স্বপ্ন দেখলেন ওই গাছটির যার জায়গায় যেন তিনটি পাঠা বলি দেওয়া হয়, কিন্তু উনি ভেবেছেন এগুলো কুসংস্কার। আর এতদিনে ওনার শরীর আরো খারাপ হয়ে গেছে এবং পুরো দুই মাস বিছানায় পড়ে থাকার পর 2014 সালের কুরবানী ঈদের পাঁচ দিন আগে তিনি মারা যান। এবং তিনি মারা যাবার পরপরই ওই মিস্ত্রির ছেলে সুস্থ হতে থাকেন এবং আল্লাহর রহমতে তিনি এখন পুরোপুরি সুস্থ। তবে তারপরেও কিছু প্রশ্ন থেকেই যায়, ওই কাজ আর ওই সাপ ইহা কারা ছিল? এই ছিল ঘটনা, ভালো লাগে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমার কথা না বাড়িয়ে এখন সরাসরি আরো একটা ঘটনায় যাব। শুনছেন সবসময় রেডিও ফুটকে 88.0 FM, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM। এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি আরো একটি ঘটনায়। সেই ঘটনাটি অবশ্যই 2011 সালের এবং রাহিতিল চট্টগ্রাম থেকে পাঠিয়েছিলেন এই ঘটনাটি। ঘটনাটি তিনি শুনেছেন তার ড্রাইভারের কাছে। রাতের বেলায় আমরা অনেকেই ড্রাইভ করি, কত কিছুই তো ঘটে, কতজন আমরা সেটা সিরিয়াসলি নেই। এই ঘটনাটি শুনে দেখুন, আপনার ধারণাই হয়তো পাল্টে যাবে। চলুন শুনে আসি ঘটনাটি। আমাদের লিখেছেন রাহিতিল ফ্রম চিটাগং এবং তিনি বলেছেন, আমার এই ঘটনাটা মূলত আমার ড্রাইভারের কাছ থেকে শোনা একটা ঘটনা, আমি তার ভাষায় বলছি। 2007, কিছু বছর আগে আমি কক্সেস বাজারের চিটাগং রুটে মাইক্রোবাস চালাতাম। ভাড়ায় তিনি যে ভাড়ায় চালাতেন এবং সেটা ছিল শীতের সময়। তো এরকম একদিন শীতের সময় আমি সন্ধ্যায় একটা ফ্যামিলিকে চিটাগং থেকে কক্সেস বাজার নামিয়ে দিয়ে আসি। আমি ওখানে রাতের বেলায় খাবার খাই এবং গাড়ি সার্ভিসিং করাই এবং এটাই সব করতে আমার রাত প্রায় 11টা 12টা বেজে যায়। আমি তখন ফিরে আসব চিটাগংয়ে, কারণ আমার আরেকটা কাজ আছে সকালে। আমার আবার কক্সেস বাজার আসতে হবে চিটাগং থেকে। প্রায় সেই সময় আমি কলাতলি পয়েন্ট থেকে স্টার্ট করি এবং তখন কোনো হেল্পার সিস্টেম ছিল না, যেহেতু সিটের প্রবলেম হতে পারে এই ভেবে গাড়ি পুরো খালি আমি চালাই এবং চালিয়ে আসতে থাকি এবং অনেকটা পথ চলে আসি। কিন্তু হঠাৎ যখন আমি কক্সেস বাজারের চকরিয়া আর মাঝখানে আসি, আমি একটা অস্পষ্ট ফিগার দেখতে পাই এবং রাস্তার মাঝখানে আমার গাড়ির স্পিড ছিল তখন 100, তাই থামানোর কোনো প্রশ্নই আসে না। আমি জিনিসটাকে রান ওভার করি এবং প্রচণ্ড ধাক্কায় জিনিসটা আমার গাড়ির নিচে এসে পড়ে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে আসি এবং গাড়ির নিচে চেক করি। আমি চমকে উঠি কিন্তু কিছু দেখতে পাই না। বাহিরে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা দিয়ে সব আচ্ছন্ন, কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না। আমি তখন গাড়ি থেকে একটা টর্চ লাইট নিই এবং গাড়ির পেছনে এসে আশেপাশে সব কিছু চেক করি, কিন্তু কোনো কিছুই আমি দেখতে পাই না। আমি মনে করি এটি নিশ্চয়ই আমার মনের ভুল। আমি কিছু মনে না করে গাড়িতে উঠে আবার চালানো শুরু করি এবং আমি চালাতে থাকি। সাডেনলি আমার চোখ ফ্রন্ট মিররে চলে যায়, ঠিক যেটা আমার মাথার সামনে। আমি দেখতে পাই একটা অবয়ব গাড়ির ফোর্থ রো সিটে বসে আছে, ঠিক জানালার সাথে মাথা লাগিয়ে। অন্ধকারের কারণে আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি সাথে সাথে পেছনে তাকাই এবং দেখি কিছুই নাই। আমি ঘাবড়ে যাই। কোনো রকম সামাল দিয়ে আমি গাড়ির গান জোরে চালাই এবং গান চালিয়ে যেতে থাকি। এক পর্যায়ে হঠাৎ গাড়ির ভেতরে আমি প্রচন্ড গরম অনুভব করি এবং শীতের ভেতর আমি সোয়েট করতে থাকি। আমি চালাতে থাকি, দেন কেন জানি আমার চোখ আবার মিররে চলে যায় এবং আমি সেই একই ফিগার দেখতে পাই থার্ড সিটে এবং চমকে উঠি। আমি জিনিসটাকে এবার ভালো মতো লক্ষ্য করি। আমি দেখি মাথার সামনে কুকড়ানো লম্বা চুল, ঠিক মুখ দেখা যাচ্ছে না। আমি প্রচন্ড ভয় পাই। তখন কি করব বুঝতে না পেরে আমি গাড়ি থামাই এবং গাড়ির ভেতরে আবার ভালোভাবে চেক করি। তারপর আবার গাড়িতে উঠে চালানো শুরু করি। তখন হঠাৎ করে আমার চোখ আবার আয়নার দিকে চলে যায়। আমি ঠিক ওই একই ফিগার দেখি, এখন আরো কাছে, সেকেন্ড সিটে। আমি আটকে উঠি ও সাহস করে পিছে তাকাই এবং তখনই আমি আমার লাইফের সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখি। আমি দেখি একটা মহিলার অবয়ব, কোঁকড়ানো চুল, মাথার দুই পাশ থেকে নামানো, মুখ প্রায় অন্ধ, মুখ প্রায় অর্ধেক ঝলসানো, চেহারা এবং ঠোঁট দেখলে মনে হয় যেন পুড়ে গেছে। এই দেখে আমি গাড়ি অনেক জোরে ব্রেক করি এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। এরপর সকালে আবার যখন ঘোর ভাঙে এবং আমি দেখি সেই রাস্তায় একপাশে আমি গাড়িতে বসে আছি, তারপর আমি সেদিনই সেখান থেকে চিটাগংয়ে চলে আসি। এই ছিল ঘটনা এবং আল্লাহর অসীম রহমতে তার তেমন কিছু হয়নি, তিনি ঠিক ভালোভাবে বেঁচে ফিরে আসতে পেরেছিলেন। আমি জানি না এটা কেন হয়েছে, আমি সত্যি এটার কোনো ব্যাখ্যা দিতে পারছি না। আপনাদের কাছে ব্যাখ্যা থাকলে আপনারা আমাকে জানাতে পারেন।
Boot FM, the night comes alive with Gramophone. Boot FM, the night comes alive with Gramophone.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও 48.1 FM। আর একটার পর একটা দারুণ ঘটনা শুনছি আমরা। এখন রিসেন্টলি আপনাদের পাঠানো আর একটা ঘটনায় যাব এবং সেই ঘটনাটি যেমনভাবে লিখেছেন সেভাবে পড়ছি। সেদিন ছিল শুক্রবার, ইলেকট্রিসিটি চলে গেছে, আমি চার্জার লাইট অন করে পড়ছিলাম। আম্মু আপু বাসায় নেই, সম্ভবত নানির বাসায় গিয়েছিল, আব্বুও বাসায় ফেরেনি। তখন রাত তখন 9টা, আব্বুর এক্সট্রা ফোনটা সেদিন বাসাতেই রেখে দিয়েছিলেন। আমি পড়ছিলাম তখনও, হঠাৎ আব্বুর ফোনটা বেজে উঠল, আমি রিসিভ করলাম। একটি মেয়ে কণ্ঠ, জিজ্ঞেস করলাম কাকে চান, অপর পাশ থেকে বলল আপনাকে। আমি আবার বললাম দেখুন এটা আমার ফোন না, আমার বাবার ফোন, কাকে যাচ্ছেন ঠিক করে বলুন। সে বলল আপনার সাথেই কথা বলতে চাচ্ছি, সময় হবে? আমি বললাম আচ্ছা বলুন কি বলবেন। সে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। আমি বললাম এ কেমন কথা, প্রথমত আপনি আমার বাবার ফোনে কল দিয়েছেন, আর তারপরে আমি দুজনেই অপরিচিত, বাবা বাসায় ঢুকেছিল, বুঝতে পেরে আমি কলটা কেটে দিলাম। বাবা বাসায় আসলে একসাথে ডিনার করে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম, বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিলাম না। কিছুদিন পরে আবার ফোন আসে, বাবার ফোনে একই সময়ে, আমি নাম্বারটি চিনতে পারলাম। রিসিভ করতেই সরাসরি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার প্রবলেম কি, আপনি আসলে চাচ্ছেন নাকি? সে বলে তোমাকেই। আমি একটু অবাক হয়ে গেলাম, আপনি ডিরেক্ট আপনি থেকে তুমি? আরো জিজ্ঞেস করলাম আপনি আমার সাথে কথা বলতে চান বুঝলাম, কিন্তু আমার বাবার ফোনে কল দেন কেন? সে বলল তোমার নাম্বারটা দাও তাহলে। আমি আমার নাম্বার দিলাম, সেদিন আর কথা হয়নি প্রায় এক মাস। আমার ফোনে কল আসে সেই নাম্বার থেকে, রিসিভ করলাম। সে জিজ্ঞেস করে কেমন আছো? আমি উত্তর দিলাম ভালো আছি। আপনি? সে কোনো উত্তর না দিয়ে জিজ্ঞেস করল আচ্ছা তোমার নামটা কি? আমি বললাম নাদিম। আর আপনার নাম কি? সে বলল মোহনা। এভাবে কথা হতো একটু একটু। একদিন জিজ্ঞেস করলাম আপনার বাসা কোথায়? মোহনা। নাটোর, নলডাঙ্গা থানছেন, ওখানে মাধবনগর নামে একটা এলাকা আছে, সেখানেই বাসা আমার। আমি বললাম আমি চিনি না এলাকাটা, সে কখনো আমার বাসার ঠিকানা জানতে চায়নি। আমি বলেছিলাম কথার মাঝখানে একদিন মেয়েটা মারাত্মক টাইপের কেয়ারিং ছিল, কি করছে, কোথায় যাচ্ছে, খেয়েছে কিনা সবকিছুই খুলছিত সবসময়। এভাবে কথা চলতে চলতে ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল, সময়টাও অনেক পার হয়ে গিয়েছে, 7-8 মাস কেউ কাউকেই দেখেনি। সে ফেসবুক ইউজ করত না, তাই দেখার সুযোগও ছিল না, জাস্ট ফোনে কথা হতো। বন্ধু চাপে পড়ে একদিন দেখা করতে যাবার কথায় রাজি হলাম। আমি নলডাঙ্গাতে যাব, কিভাবে যেতে হয় রাজশাহী থেকে সেটা মোহনার কাছে জেনে নিলাম। ট্রেনে যেতে হয়, একদিন গিয়েছিলাম তার সাথে দেখা করতে তার এলাকায়। অবশেষে দেখা হলো সেদিন মোহনার সাথে, মনে আছে? আমি একটা আম বাগানের পাশে বড় একটা পুকুর বা দিঘি আছে সেখানেই মাচানের উপরে বসে গল্প করেছিলাম, আর সেখান থেকে তাদের বাড়িটাও দেখা যাচ্ছিল। আমি যতটা ভেবেছিলাম তাকে তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল, একদম সুন্দর ছিল সে। অবাক হয়েছিলাম, অনেক অবাক হয়েছিলাম, আর ভেবেছিলাম এই মেয়েটা সত্যি যদি আমাকে এভাবে ফোনে জ্বালাতন করত একসময়। ভাবছিলাম আর বারবার অবাক হচ্ছিলাম। সে গল্প করছিল বাসাতে, আমি আর আম্মু থাকি, বাবা জব করে, আমি শুনছিলাম তার গল্প। 4 ঘন্টার মতো হয়ে গেছে, রাজশাহীতে ব্যাক করলাম। বন্ধুরা জানতে চাইল মোহনা সম্পর্কে, একটা ছবি তুলেছিলাম আমাদের, দেখালাম বন্ধুদের। বন্ধুদের সবার পছন্দ হলো মেয়েটাকে, সময়টা অনেক ভালো কাটছিল, কথা হতো নিয়মিত মোহনার সাথে। হঠাৎ একদিন ফোন বন্ধ পেলাম মোহনার, বন্ধ তো বন্ধুই, আর কখনোই নাম্বারটিতে কল যায়নি। আস্তে আস্তে অনেক সময় পার হয়ে গেল, প্রায় 1 বছর, আর কখনোই কথা হয়নি মোহনার সাথে। ভাবতাম ওর কথা কিন্তু কি, কিন্তু ভেবেই বা কি হবে, ভুলে গিয়েছিলাম বিষয়টা আস্তে আস্তে। ঈদের 10 দিন বাকি, বাইরে থেকে বাসায় ঢুকলাম সন্ধ্যায়। মা বলল, নাদিম কালকে তোমাকে খালার বাসায় যেতে হবে। জিজ্ঞেস করলাম কেন, মা বলল হঠাৎ করে রিমার বিয়ে ঠিক হয়েছে তোমারই চাচাতো ভাই শাহিনের সাথে, রিমা আমার খালাতো বোন। আমি শুনে খুশি হলাম, আমাকে আর আপুকে খালার বাসায় যেতে হলো, যেহেতু বিয়ে নিজেদের মধ্যেই, মা বাড়ির বড় বউ, তাই বোনের মেয়ে বিয়ে সত্ত্বেও যেতে পারলো না। আম্মুকে আর আব্বুকে চাচার বাসায় যেতে হলো, আম্মু আব্বু ছেলে পক্ষের বাসায়, আমি আর আপু মেয়ে পক্ষের বাসায়। দারুণ ব্যাপারটা, ঈদের আগেই বিয়েটা হয়ে গেল। ঈদের পরেই নানির বাসায় পুরো বংশের দাওয়াত, সবাই গেলাম, রিমাদের ফ্যামিলিও তখন এসে উপস্থিত হলো। মামা আমাকে বলল, নাদিম রিমাকে ফোন দাও তো, এখনো আসে না কেন? আমি মামাকে ফোন বললাম, রিমার নাম্বারটা দেন, নতুন নাম্বারটা আমার কাছে নেই। মামা আমার ফোনটা হাতে নিয়ে রিমার নাম্বার তুলে দিল, আমি সরাসরি ফোন ধরলাম কানে। রিমা কল ধরতেই বললাম, কিরে তোরা কখন আসবি, দ্রুত আয়, সব সময় তোরা দেরি করিস। কথা বলেই আমি ফোনটা পকেটে রেখে দিলাম, আর কিছু করছিলাম আমার ফোনটা বেজে উঠল। ফোনটা বের করতে দেখি সেই ফোন নাম্বারটি আজও মোহনা নামে সেভ করা আছে। আমি অনেক শকড, হঠাৎ ফোন পেয়ে রিসিভ করলাম। রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো, নাদিম দ্রুত বাইরে আয়, ব্যাগগুলো একটু বাসায় নিয়ে যেতে হবে। রিসিভ করলাম, রিসিভ করতে ওপার থেকে এটা ভেসে উঠলো যে হেল্প কর। আমি যেন আকাশ থেকে পড়লাম, জিজ্ঞেস করলাম কে, রিমা? বলো না, তোর শাশুড়ি, বাইরে আয় তাড়াতাড়ি, দাঁড়িয়ে আছি আমি আর তোর দুলাভাই, দাঁড়িয়ে আছি আমি আর তোর দুলাভাই। আমি কলটা কেটে বাইরে গেলাম, নিয়ে আসলাম তাদেরকে। আমার মধ্যে তখন দুনিয়ার সকল প্রশ্ন আর অশান্তি কাজ করছিল, কি হলো এটা, কেমন করে হলো, মোহনার নাম্বার রিমার কাছে, কিভাবে, ধৈর্য ধরতে পারলাম না। লাঞ্চ শেষ করেই সবাই যখন রেস্ট নিচ্ছিল তখন আমি রিমাকে আর দুলাভাইকে একসঙ্গে দেখে জিজ্ঞেস করলাম, তুই নাম্বারটা কবে থেকে ইউজ করিস? তোর ভাই দিয়েছে বিয়ের পরে, রিমা বলল, 10-15 দিন হবে ইউজ করেছি। তারপর ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এই সিমটা কোথায় পেয়েছেন? ভাই বলল, আমি 4 বছর আগে কিনেছি সিমটা, ইউজ করতাম না, রেখে দিয়েছিলাম, এই তো কিছুদিন আগে তোমার আপুকে দিলাম। খুব সিম্পলি কথা বললো তারা। আমার অবাক হবার কারণ জানতে চাইল। আমি সম্পূর্ণ ঘটনা এবার পুরো পরিবারের সাথে শেয়ার করলাম, সবাই অনেক বেশি অবাক হলো। আপু আম্মু মামারা অনেক খেপে গিয়েছিল আমার উপরে, তুমি কেন গিয়েছিল, কোন সাহসে দেখা করতে গিয়েছিল, যদি কোনো ক্ষতি হতো তোমার, সেই দায়ভার কে নিত? ওদের শাসন আমার কানে আসছিল না, কারণ যেটা সেখানে যেটা হয়েছে সেটা তো আমার সাথেই হয়েছে। এই যে ঘটে গেল একটা ঘটনা, এটার উত্তর কে দিবে? আমি কিছুদিন পর মোহনার ঠিকানায় আবার গেলাম, সেই বাসায় নক করলাম, একজন বয়স্ক লোক বেরিয়ে আসলো। আমি মোহনার কাছে মোহনা আছে কিনা জানতে চাইলাম, সে বলল মোহনাকে চেনেই না, আর সে বাইরে নাকি তারাই। আরো অবাক হলাম, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম এই নামের কাউকে চেনে কিনা, ওরা ওর বাবা মানে একটা বিশেষ চাকরি করে সেটা বললাম না আর কি, কেউ চেনে না, কেউ উত্তর দিতে পারলো না, খোঁজ দিতে পারলো না। বাবা এমন একটা চাকরি করেন যেটাতে যে কারোই খোঁজ দিতে পারার কথা, কিন্তু আমি যেয়ে বসলাম সেই দিঘিটার পাড়ে, কি হলো তাহলে এটা আমার সাথে। আজও আমার কাছে উত্তর অজানা। আমি জানি এই প্রশ্নের উত্তরটা আমি কখনোই পাব না। মাঝে মাঝে এখনো ভেবে অবাক হই, কি একটা ঘটনা ঘটে গেল জীবনে, সত্যি কি উত্তরটা পাবো না আমি? আমার নিজের সাথে ঘটে যাবে একটি বাস্তব ঘটনা। ইনজামাম আল হক নাদিম, এই ঘটনাটি তিনি লিখেছেন। আমি জানি না যে আপনাদের কেমন লেগেছে, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আরো একটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটি আমাদের একজন লিসেনার পাশে 2011 সালে আবারও যাচ্ছি। সবুজ আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। আচ্ছা, সবুজের আগে অবশ্যই একটা ঘটনা আছে রিয়াজের। সিলেটে থাকেন, মেলটি তিনি পাঠিয়েছেন, সিলেট থেকে তিনি মেলটি পাঠিয়েছেন, থাকেন লন্ডনে। দেশে বেড়াতে এসে তার দেখা অদ্ভুত কিছু মানুষ, এক মানুষের সাথে। চলুন তার ঘটনা শুনে। হ্যালো রাসেল ভাই, আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি, এবং ইট ওয়াজ 2006। আমি আমার ফ্যামিলির সাথে লন্ডনে স্টে করতাম। একবার আমি একা দেশে বেড়াতে আসলাম। আমার দেশের বাড়ি সিলেট। আমার বাসা একটা টি গার্ডেনের নাম দিয়েছেন, সেই টি গার্ডেনের নামটা আমি নাই পড়ছি। এবং তিনি বলছেন যে আমি একদিন কার একাই ড্রাইভ করছিলাম শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে আমার ফ্রেন্ডের বাসা থেকে আমি আসছিলাম। আমি যখন শাহপরান ব্রিজে আসলাম, তখন একজন বেশ বয়স্ক লোক হাত ইশারা করে গাড়ি থামাতে বললেন। আমি গাড়ি স্টপ করলাম এই ভেবে যে হয়তো বিপদে পড়েছেন সেই বৃদ্ধ লোকটি, কারণ বাইপাস রোড দিয়ে কোনো লোকাল গাড়ি চলে না। উনি আমার গাড়িতে উঠলেন। তিনি আমাকে বললেন যে তিনি শাহপরান মাজারে যাবেন। মাজারের গেটে এসে তিনি নেমে নামতে চাইলেন, এবং তিনি কার থেকে নেমে গিয়ে আমাকে থ্যাঙ্কস দিলেন এবং আমাকে আমার ভালো কামনা করলেন। তিনি আমাকে যাওয়ার সময় একটি কথা বললেন, তোমার বাসায় গিয়ে বলবে আমার নাম জুলকা রায় এবং আমার জিনিসটি আমি রিটার্ন চাইছি। এই বলেই তিনি চলে গেলেন। কোন জিনিসের কথা বলবো ওনাকে জিজ্ঞেস করবো, বাট গাড়ি থেকে নেমে ওনাকে আর দেখতে পেলাম না, কোথায় যেন গায়েব হয়ে গেলেন। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমার মা তখন লন্ডনে ছিলেন। আমি ফোনে সব জানালাম। ফার্স্ট টাইম তিনি চিনতেই পারলেন। আফটার সাম আওয়ার্স মা কল ব্যাক করে বললেন যে তিনি ওই মানুষটিকে চিনতে পেরেছেন। মা আমাকে বললেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসা বানানোর জন্য যখন টি গার্ডেনের পাশে এই প্লেসটা ঠিক করা হলো, তখন সেখানে খনন করে চারটি মানুষের কঙ্কাল পাওয়া যায়। তারপর বাসাটি বিল্ড করা হয়, বাট এর পর থেকে বাসায় অনেক প্রবলেম স্টার্ট হয়। অনেক পীর দরবেশ সমস্ত দেখানো হয়। একদিন এক পীর বাবাকে দেখে নিয়ে বলল যে কোনো চিন্তা করেন না, আমি এটা সলভ করে দেব। আব্বা তখন পীরকে বাসায় আসতে বললেন, এবং আমার তখন পীর সাহেব যেটা বললেন সেটা তুমি বাসায় চলে যাও, আর একটা জিনিস তোমার কাছে যাবে, সেটি তুমি বেশ সাবধানে রাখবে, আবার সময় হলে সেটা তোমাকে ফেরত দিতে হবে। পরের দিন বাসায় একজন মানুষ আসলো এবং সে বলল তার নাম জুলকা রায়, এবং সে তাকে একটা কয়েন দিল আমার বাবাকে, এবং কয়েনটি দিয়েই সে চলে গেল। আব্বা ওইটা সিন্ধুকের ভেতর রাখলেন। আফটার দ্যাট আমাদের বাসায় আর কোনো প্রবলেম হল না। এবং তারপরে যে ঘটনাটা ঘটলো, আমার মায়ের কাছ থেকে আমি জানতে চাইলাম যে জুলকা রায় দেখতে কেমন ছিল। তিনি বললেন যে উনি অনেক লম্বা ছিল আর গাল ভরা দাড়ি ছিল আর একটি চোখ কানা ছিল। আমি বললাম সেম এই লোকটিকে আমি দেখেছি। আমার আম্মা তখন ওই পীরের অ্যাড্রেস দিয়ে বললেন যে কয়েনটি তাকে রিটার্ন করতে। আমি দেখলাম কয়েনটি একটি নকশা আছে, এবং কয়েনটি পীরের কাছে নিয়ে গেলে আমি কিছু না বলতেই তিনি আমাকে বলে উঠলেন যে কয়েনটি ফেরত দাও। আমি খুব অবাক হলাম, কারণ লোকটি আমাকে চিনতেন না, বাট ও কিভাবে বলবে। আমি পীরের কাছে কয়েনটি রিটার্ন করলাম, অ্যান্ড জুলকা রায় লোকটিকে জানতে চাইলাম। পীর আমাকে অবাক করে দিয়ে বলল হচ্ছে একজন জিন। আমি বেশ ঘাবড়ে গেলাম। পীর আমাকে বললেন যে ভয় পাওয়ার কিছু নাই, তুমি চলে যাও, তোমাদের আর কিছু হবে না। ওয়েলকাম ব্যাক। এবার একটা ছোট্ট বিরতিতে যাবো, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন, শুনছেন সবসময় রেডিও ফুটদের পয়েন্ট ও এফ এম আজকে একটা স্পেশাল এপিসোড যেখানে আমরা ইমেইল শেয়ার করছি, আগের পুরনো ইমেল এবং এখনকার ইমেল, এখন আর একটা ইমেল সম্পর্কে। তবে তার আগে বলি যে এর আগে যে ঘটনাটা পড়েছিলাম সেই ঘটনাটি 2016 প্রথম যে এপিসোডটা করেছিলাম রাজশাহীতে, সেখানে যিনি ঘটনাটি পাঠিয়েছিলেন তিনি কিন্তু এসেছিলেন। ওই যে একটা ঘটনা, ইনজামাম আল হক নাদিম, তিনি রাজশাহীতে 2016 সালে প্রথম এপিসোডে এসেছিলেন। আমরা সেকেন্ড ঘটনায় যাচ্ছি, সেকেন্ড না পরের ঘটনায় যাচ্ছি। রাসেল ভাই জানি ভালো আছেন, আমার ইউএস এ একটা ফ্রেন্ড আছে, আমি যে ঘটনাটি লিখছি এটা তার সাথে ঘটা। আমার বন্ধুর নাম ঈশান, ওদের অ্যাড্রেসটা আমার মনে থাকে না, যাই হোক ওর বাবা ট্রান্সফার হয়ে বোস্টনে আসে, ওখানে ওদের একটা বাসা নেয়। বাসাটা খুবই সুন্দর, বড়, কিন্তু এত ভালো বাসা এত কম দামে পেয়ে তারা অনেক খুশি হয়। দুদিন আগে অন্য শহর দিয়ে মালামাল গুছিয়ে আনতে ওদের দুই দিন পর বাসায় শিফট হয় এবং বসবাস শুরু করে। সো বাসা সুন্দর, বাট এভরিথিং ইন দ্যাট হাউস ওয়াজ স্ট্রেঞ্জ অ্যাজ হি সেড। বাসার সব সিলিং ফ্যানের একটি পাখা নিচের দিকে পাকানো, মনে হবে যেন কোনো কিছুর ভরে বাকিয়ে গিয়েছে। সো একদিন নাকি ঈশান ওর রুমে শুয়ে ফোন ইউজ করছিল, ফোনের স্ক্রিনের মধ্যে পেছনের জিনিসের রিফ্লেকশন দেখা যায়। ও দেখলো যে কিছু একটা ওর মাথার পেছন থেকে চলে গেল, ওর সাথে সাথে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না। সে আবার তার কাজে জড়িয়ে পড়ল, কিন্তু দুষ্টুমিতে ফোনের স্ক্রিন অফ করে সে যখন ফোনটা ডানে বামে ঘুরিয়ে দেখল পেছনে কিছু আছে কিনা, কৌতূহল বশত সে ফোনটা উপরের দিকে ঘুরিয়ে দেখে কিছু একটা ফ্যানের সাথে চলছে। একটু খেয়াল করে দেখে ইট লুক লাইক আ গার্ল। সে ভয় পেয়ে যায়, বিছানা দিয়ে উঠে, ওঠার সাহস হচ্ছিল না। তারপর সে দৌড়িয়ে তার মায়ের রুমে যায়, গিয়ে বলে আই স সামথিং। সে সব খুলে বলে, তার মা ওর কথা বিলিভ করল এবং ওর মায়ের সাথেও নাকি এরকম হয়েছে এর আগে। ওর মা বাসার ওয়াশরুমে একটি আয়না খুঁজে পায়, আয়নাটি নাকি অনেক সুন্দর, আয়নার পিছনে লেখা ছিল দিয়ানা। তার আয়নাটা পছন্দ হলো বলে সে আয়নাটা ইউজ করল। একদিন ওর মা নাকি আয়নাটি ইউজ করছিল, তখন সেও দেখতে পেল কিছু একটা তার পেছন দিকে, জাস্ট লাইক এ শ্যাডো, তার পেছন দিকে জাস্ট ইন আ সেকেন্ড এপাশ থেকে ওপাশে চলে গেল। সে ভাবল হয়তো নেইবার্সদের বাচ্চারা খেলতে এসেছে। সে পরবর্তীতে আয়নার দিকে আবার তাকালো, সে দেখলো যে মেয়ে দেখতে সুন্দর, টিনেজ। পিছনে না ফিরে সে মেয়েটিকে জিজ্ঞেস করলো, আর ইউ ফ্রম আওয়ার নেইবার, ইউ শুড নট কাম ইন উইদাউট নকিং, বলে সে লক্ষ্য করলো মেয়েটির গলায় সে লাল দাগ রাউন্ড করা এবং তার চোখ থেকে পানি পড়ছে। পেছনে ফিরতে ওয়াশরুমে সে ছাড়া আর কেউ নেই, দেখে তার হাত থেকে আয়নাটি পড়ে ভেঙে যায়। আয়নাটি ভেঙে যাওয়ার সাথে সাথে পুরো বাসায় চিৎকারের শব্দ শুরু হয়, তারপর কান্নার শব্দ। সে সময় বাসায় কেউ ছিল না, সে ভয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে চায়। রুমের দরজাটা একা একা অনেক জোরে বন্ধ হয়ে যায়। তখনই নাকি সে শুনতে পায় সামথিং ওয়াজ টেলিং ইন আ থিক ভয়েস, জাস্ট লিভ। তারপর ঈশান বাসায় এসে তার মাকে ওয়াশরুমে অজ্ঞান হয়ে অবস্থায় পায়। রাতে প্রতিবেশীরা এসে বাসায় এসে জিজ্ঞেস করে, ইজ এভরিথিং অল রাইট, উই হার্ড সামওয়ান স্ক্রিমিং দিস আফটারনুন। ঈশান এবার সত্যি ভয় পেয়ে যায়। এখন পর্যন্ত ব্যাপারটা ঈশান ও তার মায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। ওই দিন রাতেই সবাই জোর করে যে যার মতো ঘুমাচ্ছিল, হঠাৎ করেই একই সময় ঘুম ভেঙে যায় সবার। রুমে উঠে দেখতে পায় ফ্যানের সাথে একটি মেয়ে ঝুলছে, যাকে ঈশান এবং তার মা দেখেছে। কিন্তু এবার ঈশানের বাবার চোখেও বিষয়টি পড়ে, তার সাথে বাসায় চিৎকার শুরু হয়, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। সবাই দৌড়ে ডাইনিং রুমে এসে দেখে আসে এবং বাকি রাতটা কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। সকালে তারা ভাবে একজন হুজুরকে ডাকবেন, কিন্তু মসজিদ তো অনেক দূরে এখান থেকে, তারা কিছু ঠিক করতে পারেন। দিন দিন বাসায় সমস্যা আরো বাড়তে থাকে। ঈশানের রুম থেকে বাজে গন্ধ আসা শুরু হয়, তারা সবাই টের পেত গন্ধটা। ঈশানের মা সারা দিন নামাজ কালামে ব্যস্ত থাকতে হয়ে পড়েন। এই ঘটনাগুলো তিন দিন পর ঈশানের বাবার কাছে চার্চ থেকে একজন প্রিস্টকে বিশেষ অনুরোধ করার পর প্রিস্টি বাসা দেখার জন্য রাজি হন। এসে তিনি একটি কথাই বলেন, সামথিং ব্যাড হ্যাপেন্ড হিয়ার, হোয়াট ওয়াজ নট সাপোজ টু বি হ্যাপেন। তিনি পুরো বাসাটা ঘুরে দেখেন এবং প্রতিটি রুমে যেয়ে একটি দরজা আটকে অন্য একটা ভাষায় কি যেন বলেন। ঈশানকে বারণ করা সত্ত্বেও নাকি দরজায় কান দিয়ে তিনি শোনেন। প্রতি রুমে প্রিস্ট ঢুকে কি জানি বলেন, সব শেষে ঢুকলেন ঈশানের রুমে। ঢুকেই কিছু বলার আগে একটা পিকআউট শব্দ হয়। প্রিন্স দরজা খুলে প্রায় দৌড়ানোর মতো অবস্থায় চলে আসেন। প্রিন্স বলেন, আ গার্ল ডাইড হিয়ার ইন দ্যাট রুম, শি ডিডন্ট হ্যাং হারসেলফ, সামওয়ান সাম ব্যাড ম্যান ডিড, ইউ গাইজ হ্যাভ টু লিভ দিস প্লেস অ্যাট ফার্স্ট অ্যাজ ইউ ক্যান, অ্যাজ ফার্স্ট অ্যাজ ইউ ক্যান। এবং তারপরে তিনি বলেন যে মানে তার ধর্ম অনুযায়ী সাহায্যের জন্য তিনি বলেন, এবং প্লিজ তারপরে চলে যান। যাওয়ার পরে ঈশান তার রুমের দরজাটি একটু খোলার চেষ্টা করে, লাইট নেই একটাও, সব ভেঙে পড়ে গেছে, সবকিছু ভাঙা, তছনছ, এবং কোনায় অন্ধকার, ওখানে জামার একটি অংশ বের হয়ে আছে। সে দরজাটা একটু খুলতেই জামার অংশটা কোনার অন্ধকারের রুমে ঢুকে যায়। ঈশান ওখান থেকে দৌড়ে চলে যায়। ওটা ওই দিনটাও কেটে যায়। তারা তিনজন, ঈশান, ঈশানের বাবা, মা, ডাইনিং রুমে ফ্লোরে বিছানা করে ঘুমায়। সারা রাত অনেক আওয়াজ হয়, তারা কেউ ঘুমোতে পারে না। পরের দিন সকালে ওরা বাসা ছেড়ে দেয়। একটি হোটেলে এখন ওরা অবস্থান করছে। ওর বাবা তাদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করছে। ঈশান আমার ছোটবেলার বন্ধু, আমরা ক্লাস এইট পর্যন্ত একসঙ্গে ছিলাম। এখন তিন বছর হলো ওরা চলে গেছে, কিন্তু যোগাযোগ অটুট। সে আমাকে আয়ের মতো পুরো ঘটনাটা বলেছে। রাসেল ভাই, ঘটনাটি সত্যি ঘটেছে, বিশ্বাস করলে পড়ে শোনাবেন। আমি তামিদ, বরিশালে থাকি, আরো কিছু ঘটনা আমার জানা আছে, চেষ্টা করবো পাঠানোর। টেক কেয়ার। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদেরও এই ঘটনা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে জানাই আমাদেরকে SMS করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি FORTI, ফুর্তি স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠাতে হবে 9840 নাম্বারে। আর দেখতে পাচ্ছি যারা এখনো পর্যন্ত শুনছেন, আমাদের সঙ্গে আছেন, তারা সবাই প্রশংসাই করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasel। ভিজিট করে দুটো পেজ এবং সেখানে লাইক দিন, কমেন্ট করুন এবং জানান কোন ঘটনা কেমন লাগছে। আমাদের ইমেল অ্যাড্রেস bhutfm@radio.furti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ এখানে ঘটনা পাঠান। জানান আপনি স্টুডিওতে আসতে পারবেন নাকি, আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। যদি আপনার স্টুডিও আছেন তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি সবুজ পাঠিয়েছেন তার নানার সাথে ঘটা একটি ঘটনা। চলুন শুনে আসি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। লিখেছেন, হাই রাসেল ভাই, আমি সবুজ, আমি খুলনা থাকি, আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। অনেকদিন ধরে ভাবছি যে আমার জানা ঘটনাগুলো ভূত এফএম এ সেন্ড করব, কিন্তু করা হয় না। আজ লিখছি, আশা করছি আমার পাঠানো ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আমার দেখা কোনো এক্সপিরিয়েন্স নেই আসলে, আমার জানা কোনো ঘটনা, আমার জানা অনেক ঘটনা, মানে অনেক ঘটনা তিনি জানেন সেটা বুঝাতে চেয়েছেন। লিখছেন, আমার নানা একজন অনেক বড় কবিরাজ, তার মতো কবিরাজ এখন আছে বলে আমার মনে হয় না। তিনি দিন দুপুরে জিন হাজির করতে পারতেন। আসলে নানাকে নিয়ে অনেক ঘটনা আছে। নানা ছাড়াও আমাদের গ্রামে অনেক ঘটনা আছে যেগুলো আমি পরে আস্তে আস্তে জানাবো। আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে, আমাদের আগের বাসা নিয়েও ঘটনা আছে। এখন আমি মাঝে মাঝে ভূত আসামে ঘটনাগুলো সেন্ড করব। তো আজকে যে ঘটনাটি বলছি, আশা করছি যে পড়ে শোনাবেন। প্রায় 27-28 বছর আগের কথা। তখন আমার আব্বু বেশ মানে ইয়াং ছিলেন, বিয়ে হয়নি। বলে রাখা ভালো যে আমার নানা এবং দাদা, তারা ছিলেন আপন ভাই, তারা গ্রামের জমিদার ছিলেন। পাশাপাশি বাড়ি দুই ভাইয়ের অনেক বড় বংশ, তাদের অনেক জমি জায়গা ছিল। এবং তো এবার ঘটনায় চলে যাচ্ছি। খেতে পানি দেবার জন্য মেশিন রাখা হতো মাঠের এক জায়গায়। একটা ঘর ছিল সেই সময় নানার, এবং সেখানে রাতে পাহারা দেবার জন্য মানে কাউকে না কাউকে থাকতে হতো। নানার সেই মেশিনের ঘরে নানার দূর সম্পর্কের এক চাচাতো ভাই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। অনেক বড় মাঠ ছিল সেটি, এবং মেশিনের ঘরটাও বেশ বড় ছিল। এই সুইসাইড করার পর থেকে ওই মাঠে দিন দুপুরে কেউ গেলেও ভয় পেত এবং কিছু না কিছু দেখত। অনেকের গায়ে ঢিল লাগত, বাট কোথা থেকে ঢিল আসছে সেটা দেখা যেত না। আর রাতে নাকি সেই লোকটাকে দেখা যেত, অনেকে দেখেছে। তো সুইসাইড করার পর লোকটার লাশ যখন পুলিশের অফিস থেকে আনা হচ্ছিল, তখন ভ্যানওয়ালারা ভ্যানের চাকার মানে তাদের চাকাটা চলছিল না। সবকিছু ঠিক থাকার পরও এবং ভ্যানওয়ালা সেটা এবং সাথে একটা চৌকিদারও ছিল, তারা দুজন মিলে ভ্যানটাকে ভ্যান থেকে নেমে যখন দেখলো যে সব ঠিক আছে তখন আবার ভ্যান চালাতে গেলেন ভ্যানওয়ালা। কিন্তু তারপর ভ্যান এক জায়গায় দাঁড়িয়ে আছে, চৌকিদার ভ্যান থেকে ভ্যান ঠেলা দিলেন এবং তাতেও হলো না, তারা অনেক ভয় পেল এবং দেখলো যে লাশটা বসে পড়েছে। চৌকিদার লাশটাকে অনেক শোয়ানোর চেষ্টা করলেন বাট পারলেন না, যতবার শোয়ান ততবার বসে যায়। তারা দুজন যতটুকু পারেন সুরা পড়তে লাগলেন এবং দেখতে লাগলেন যে কি হয়। তারা অনেক ভয় পেতে লাগলেন এবং সুরা পড়ার পর ভ্যান চলল, সুরা পড়া থামলে আবার ভ্যান আটকে যাচ্ছিল। অনেক কষ্টে তারা লাশ নিয়ে পৌঁছান। এরপর ওই মেশিন ঘরটা যেখানে, সেখানে একটার পর একটা ঘটনা হতে থাকে। মেশিনের ওই ঘরটাতে রাতে পাহারা দেয়া বন্ধ হয়ে যায়, তাই নানা মেশিনের ঘর থেকে অল্প কিছু দূরেই আর একটা ঘর বানালেন। একদিন রাতে নানা আমার এক চাচাকে এবং ছোট মামাকে বললেন যে রাতে তোরা দুই ভাই ওই ঘরে গিয়ে থাক। তো যেটা হলো সেটা হচ্ছে কারণ হচ্ছে এই কারণটা ছিল এই জন্য যে ডাকাতের ভয় ছিল ওখানে, এবং তখন আবার মাঠের ফসল কেটে নেবার জন্য মতো ঘটনা ঘটাতো এই ডাকাতেরা। তো আমার আঙ্কেল এবং আমার ছোট মামা থাকতে গেলেন সেই নতুন ঘরটাতে। যাওয়ার পর তারা ওখানে কিছুক্ষণ গল্প করলেন, তারপর ঘুমিয়ে গেলেন। সেদিন চাঁদের আলো ছিল। অনেক রাত্রে আমার মামা একটা ভয়েস শুনতে পেলেন, আঙ্কেলের ঘুম ভাঙেনি। মামা খেয়াল করতে লাগলেন যে ভয়েসটা আসলে কিসের। তিনি শুনতে পেলেন যে এক অদ্ভুত ভয়েসে নাকে নাকে কে যেন বলছে যে তোরা চলে যা, তোরা চলে যা। মামা ভাবলেন যে যিনি নিশ্চয়ই ডাকাত এসেছে, এই ভেবে তিনি আঙ্কেলকে ডাকলেন এবং আস্তে আস্তে ভাই ওঠো, তাড়াতাড়ি ওঠো এই বলে তিনি তাদেরকে ঘুম থেকে জাগালেন এবং চমকে তাকালেন। তারা বললেন যে কি হয়েছে, মামা বললেন সব বললেন এবং তারা আবারও সেই ভয়েসটা শুনতে পেলেন, তোরা চলে যা। আঙ্কেল খুব ভয় পেলেন কারণ তিনি ছিলেন ভীতু। তারা এবার সেই ভয়েসের সাথে ঝড়ের সাউন্ড পেতে লাগলেন, মনে হচ্ছিল যে বাইরে খুব বাতাস উঠেছে। এই অবস্থায় ওনারা দুজনই ভয়ে শেষ। মামা বলল যে ভাই আজকে আর জান নিয়ে বাঁচতে হবে না, মানে যদি জান বাঁচাতে চাও তাহলে পালাতে হবে, তো বাইরে না গেলে আরো বিপদ হতে পারে। এই ভেবে তারা দুজনের হাত ধরে ভালোভাবে হাত ধরে দৌড়িয়ে দরজা খুললেন এবং আস্তে আস্তে দরজা খুলে ফেললেন এবং খুব বাতাস হচ্ছে তারা দুজন আস্তে আস্তে বাইরে আসলেন এবং যা দেখলেন তা তাদের সারা জীবন ভোলার মতো নয়। তারা দেখলেন যে চাঁদের আলোয় স্পষ্ট দেখলেন যে ঘরের এক পাশে মাঠে দাঁড়িয়ে আছে সেই সুইসাইড করা লোকটি। মনে হচ্ছিল যে সে ভাসছে, তার গলায় দড়িই দেখা যাচ্ছিল কারণ তিনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিলেন। এ দেখে মামা আঙ্কেলের হাতটা ধরে বলল যে ভাই জান বাঁচাও, এই বলে দৌড় দিলেন তারা এবং মামা দৌড়াতে পারছিল না, কিছুটা তারা যেতে পেরেছিলেন এবং তারপরে সে আর যেতে পারছিল না, খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল তার। কিছুদূর যাওয়ার পর আঙ্কেল ক্ষেতের পাশে পড়ে গেলেন এবং মামা আঙ্কেলকে তুলতে না পেরে নিচে দৌড় দিলেন। আঙ্কেল অজ্ঞান হয়ে গেলেন এবং মামাকে অনেক কষ্টে বাড়ির সীমানায় পা রেখে একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন। নানা চলে এলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। মামা কোনো কথা বলতে পারছিল না, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। নানা সবাইকে ডাকলেন, সবাই ভাবল যে মনে হয় যে সামাদ অর্থাৎ তার আঙ্কেল আর কি সামাদকে কেউ মেরেছে। মামা শুধু মাঠে যেতে বলছিল হাত দিয়ে, মানে ইশারায় মাঠটা দেখাচ্ছিল। তো নানা এক ডাকে তাদের বাড়ির সবাইকে দিকে তুললেন এবং বললেন যে চলো, সবাই মিলে বাইরে চলে গেল এবং মাঠে গিয়ে তারা নিয়ে এলো আঙ্কেলকে। সেই রাতে তারা দুজন আর কোনো কথা বলেনি, নানা তাদের সুস্থ করলেন, সকালে তারা সব বলল। এই ছিল ঘটনা এবং এখন পর্যন্ত এই জায়গায় এরকম খারাপ ঘটনা অনেক ঘটেছে।
ভূত FM, the night comes alive with Grameen Farm. Welcome back.
24/11 এই দিন রাজশাহী থেকে সাদ একটা ঘটনা পাঠান, তার মায়ের সাথে ঘটা ঘটনা। সাদ তখন ভূতের সঙ্গে লুকিয়ে লুকিয়ে শুনতেন, এখন নিশ্চয় কষ্ট করে সাদকে ভূতাসন শুনতে হয় না। সাদ কেমন আছেন, কি খবর আপনার, নতুন ঘটনা কিছু পাঠান চলুন। সেদিন আপনার ইমেজ পড়েছিলাম, আবার সেই ইমেজটা শুনে আসি। তিনি লিখেছেন যে রাসেল ভাইয়া কেমন আছেন, আমি নিয়মিত ভূত এফএম শুনি কিন্তু লুকিয়ে লুকিয়ে শুনতে হয় কারণ আম্মু শুনতে দেয় না ভয় পাব বলে। আমি প্রতি স্যাটারডে সকালে আম্মুকে রাতের ঘটনাগুলি বলি। একদিন আমি আম্মুকে বললাম যে আম্মু সবারই তো এই বিষয়ে কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে, তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই? আম্মু বলল আছে, তাই আজকে আমি আপনাদের সাথে আম্মুর একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। সালটা ছিল 1984, আম্মু তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং আম্মু অনেক রাত জেগে পড়াশোনা করত। একদিন অনেক রাতে আম্মু শুতে গেল। ঘটনা শুরুর আগে বলে নেই, আম্মু আর আমার খালামণি একসাথে ঘুমাত আর আমার ছোট মামা আমাদের আম্মুদের পাশে আর একটা বিছানায় ঘুমাত। আম্মুদের বাসা অনেকটা আগের দিনের পোড়া বাড়িগুলোর মতন ছিল আর একটা ঘর থেকে আরেকটা ঘরের ডিস্টেন্স অনেক বেশি ছিল, বিরাট বিরাট দরজা জানালা ছিল। তো সেই রাতে আম্মু পড়া শেষ করে মাত্র শুয়েছে, হঠাৎ জানালা দিয়ে টাইপের একটা শব্দ হলো। আম্মু চমকে উঠল, মনে হলো যেন কিছু একটা জানালা দিয়ে ঠুকলো, কিন্তু আম্মু কোনো কথা বলল না। হঠাৎ ঘরে ফুটস্টেপের শব্দ হলো। আম্মু ভাবল মনে হয় বাসায় চোর ঢুকেছে। আশ্চর্য রকম ভাবে রুমের ভেতরটা কেমন জানি থমথমে হয়ে গেল, আজব একটা স্মেল আসছিল। আস্তে আস্তে মনে হলো স্টেপটা আম্মুর দিকে আসছে। আম্মু চিত হয়ে শুয়েছিল, হঠাৎ আম্মু বুঝল অনেক বড় কিছু একটা আম্মুর খাটের পাশে মশারির বাইরে দাঁড়িয়ে আছে এবং মশারির মধ্য দিয়ে হাত বাড়ানো এবং সে হাতটি ধীরে ধীরে তার আম্মুর গলার দিকে আসছে। এমন একটা মুহূর্ত আসলো যখন আম্মু বুঝল যে হাতটা আম্মুর গলা প্রায় স্পর্শ করে ফেলছে। আস্তে আস্তে চোখ বন্ধ করে গলার কাছে হাত কেউ যদি নিয়ে আসে তাহলে যে অনুভূতি হয় সেই একই অনুভূতি হচ্ছিল। আম্মু জোরে একটা চিৎকার দিয়ে উঠল, পাশে ফিরে যায় আর আমার মামাকে লাইটটা জ্বালাতে বলে। তখন আম্মুর মনে হয় কি যেন প্রায় উড়ে জানালা দিয়ে চলে বাইরে চলে গেল, কিন্তু জানালা ও দরজা দুটাই তখন বন্ধ ছিল। আমার মামা আর খালামণি অনেক ছোট থেকে আম্মু তাদের সেই রাতে কিছু বলেনি, যাতে ছোট থাকায় মানে মামা এবং খালা ছোট থাকায় সেই রাতে তাকে তাদের কিছু বলা হয়নি যাতে তারা ভয় না পায়। আম্মুর আরো অনেক এক্সপিরিয়েন্স আছে এবং সেগুলো আমি একে একে পাঠাবো, এটাই বলেছেন তিনি। সো এই ছিল ঘটনা।
ভূত FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুটতে 8.0 FM, আমি রাসেল আছি সাথে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, স্টে টিউনড রেডিও ফুটতে এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটতে।
ভূত FM, the night comes alive with Gramophone.
২০১১ সালের শেষ ঘটনাটি আমরা পড়েছিলাম 31/12/2011 এবং শুরুর দিকে পড়েছিলাম। চট্টগ্রাম থেকে একটি ঘটনা পাঠিয়েছিলেন বাবুল নামের একজন ড্রাইভারের ঘটনা এটি, এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। সেটা আমাদের একজন লিসনার আমাদেরকে পাঠিয়েছেন যে ভূত এফএম এর সেকেন্ড এপিসোড থেকে আমি নিয়মিত শ্রোতা, আমি চিটাগং এর শিপিং লাইনের ম্যানেজার হিসেবে কাজ করছি এবং আমার দেশের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামে, এবং আমি যে ঘটনাটা বলছি সেটা আমার গ্রামের এক ট্রাক ড্রাইভারের মুখ থেকে শোনা। তার নাম বাবুল এবং তিনি এখন জীবিত আছেন। এই ঘটনাটা তার বাস্তব এক্সপেরিয়েন্স। সো আমি তা সেই বাবুল ভাইয়ের ঘটনাটা আমি বলছি। আমি জানি না যে আপনাদের কতটুকু বিশ্বাস হবে, আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে এই ঘটনাটা, শুনে দেখুন। ঘটনাটা 1986 কি 87 সালে, আমি বাবুল ভাইয়ের যেভাবে আমাকে বলেছিলেন সেইভাবেই বলছি। আমি তখন ট্রাকের হেল্পার। একদিন আমি ও আমার ট্রাকের ড্রাইভার কালু ট্রাক নিয়ে চিটাগং থেকে কক্সেস বাজার ভাড়া নিয়ে গেলাম। কক্সেস বাজার শহরে মাল আনলোড করে খালি ট্রাক নিয়ে আমরা চিটাগং এ ফিরছিলাম। পথে আমিরাবাদ নামের একটা জায়গায় পৌঁছালে কিছু লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের ট্রাক থামানোর জন্য সংকেত দেয়। আমরা গাড়ি থামালাম এবং তারা বলল, ভাই আমরা একটা দাওয়াতে আসছিলাম, আমাদের সাথে একজন লোক মারা গেছে, আমাদের বাড়ি কক্সেস বাজারের রামুর 2 কিলোমিটার আগে, ওখানে নিয়ে চলেন। আমরা ভাড়া দিয়ে দেব ঠিক মতন। তারা এবং তারা 3,000 টাকা ভাড়া দিতে চাইল। এখানে বলে রাখা দরকার যে দুই রকমের ভাড়া নেওয়া নিষেধ ছিল মালিকের, এক মাদক, দুই লাশ। আমার ড্রাইভার কালু মালিকের নিষেধের কথা স্মরণ করিয়ে দিলাম আমি এবং ও লাশের ভাড়া নিতে এবং লাশের ভাড়া নিতে নিষেধ করলাম। বললাম যে মালিক জানলে চাকরি যাবে, কিন্তু কালু ড্রাইভার বলল যে 3,000 টাকা ভাড়া, দুজন 50-50 নেব, মালিক জানবে না, কিছু জিজ্ঞেস করলেও বলবো যে পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আমি শেষ পর্যন্ত কালু ড্রাইভারের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। লাশের সাথে 4 লোক উঠল ট্রাকের পেছনের বডিতে। রামুর 2 কিলোমিটার আগে জায়গাটার নাম আমার মনে নাই, যেখানে লোকগুলোর বাড়ি, এবং তার 1 কিলোমিটার আগে একটা ছোট বাজারে পৌঁছানোর পর লাশের সাথে থাকা লোকগুলো গাড়ি থামাতে বলল। তখন ইশার নামাজের আজান হচ্ছিল। লাশের জন্য কাফনের কাপড় এবং আনুষাঙ্গিক জিনিস কিনবে বলে তারা 4 নেমে বাজারের ভেতর ঢুকল। ড্রাইভার কালু এই ফাঁকে এক কাপ চা খাবে বলে নেমে রাস্তার ওপারে গেল। গাড়িতে আমি একা বসে রইলাম। পেছনে লাশ রেখে আমার সামনে বসে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল। হঠাৎ গাড়িটা প্রচণ্ড জোরে কেঁপে উঠল। গাড়ি দাঁড়ানো অবস্থায় যদি একটা বিড়ালও ওঠে, ড্রাইভার বা হেল্পার সেটা বুঝতে পারে। আমি খুব ভয় পেলাম, কিন্তু পেছনে ফিরলাম না। ড্রাইভার কালুকে দেখতে পাচ্ছিলাম রাস্তার অপর পাড়ে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চা খাচ্ছিল, কিন্তু আমার নড়ার শক্তি রইল না, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে লাশের সাথে থাকা 4 লোক কাফনের কাপড় ও অন্যান্য জিনিস নিয়ে এসে পেছনে উঠল এবং দেখল গাড়িতে লাশ নেই। তাদের চিৎকার চেঁচামেচিতে বাজারের লোকজন এসে জড়ো হল। সবাই লাশ খুঁজতে লাগলো, কিন্তু লাশ তো আর পাওয়া যায় না। একটু কেউ একজন একটা 2 ব্যাটারির লাইট এনে কৌতূহল বসে আশেপাশের বড় গাছগুলোর দিকে লাইট মেরে দেখতে লাগলো। হঠাৎ একটা বিশাল গাছের একদম মানে ভি শেপ টাইপের একটা গাছ, সেই গাছের ডালের মাঝখানে লাশটা দেখা গেল। মনে হলো কেউ খুব সযত্নে ব্যালেন্স করে সেই লাশটাকে ওখানে রেখে দিয়েছে। গাছের মধ্যে লাশটা লম্বালম্বী ভাবে শোয়ানো ছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে বাজারের অধিকাংশ লোক বাজার ছেড়ে ভয়ে চলে গেল। অল্প কিছু সাহসী লোক রয়ে গেল। বাজারের মসজিদের ইমাম সাহেবকে খবর দিয়ে আনা হল। ড্রাইভার কালু খুব সাহসী লোক ছিল, সে নিজেই গাছে উঠে লাশ নামানোর কথা বলল, কিন্তু ইমাম সাহেব নিষেধ করলেন। ইমাম সাহেব আরো 2-3 হুজুরকে খবর দিয়ে আনলেন। যে গাছে লাশটা ছিল সেই গাছের নিচে ইমাম সাহেব ও বাকি হুজুররা দোয়া দুরুদ পড়তে লাগলেন। অনেকক্ষণ দোয়া দুরুদ পড়ার পর হঠাৎ গাছে প্রচণ্ড ঝড় শুরু হল। এক সময় ঝড় থেমে গেল এবং আস্তে আস্তে লাশটা মনে হলো যে শূন্যে ভাসতে ভাসতে নিচে নেমে আসলো। ইমাম সাহেব কিছু দোয়া দুরুদ পড়ে লাশের ওপর পানি ছিটিয়ে দিলেন। তারপর লাশটাকে ট্রাকে উঠানো হল এবং ইমাম সাহেব লাশের চারদিকে 4 তাবিজ বেঁধে দিলেন এবং বললেন, আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে যেতে হবে, এক মুহূর্তের জন্য জিকির বন্ধ করা যাবে না। এরপর আমরা উজু করে আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে ঘটনাস্থলে পৌঁছালাম। পথে আর কোনো সমস্যা হয়নি।
Good FM. The night comes alive with Gramophone.
শুনছেন আপনারা এবং সবসময় আছেন রেডিও ফুর্তির সাথে। আমি রাসেল আছি আপনাদের সাথে। দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। আমরা আরো একটা অডিও ক্লিপে যাব।
হ্যালো রাসেল ভাইয়া, আমি সীমান্ত বলছি। আশা করি সবাই ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে থাকেন। আমি কালীগঞ্জ জেলা থেকে বলছি। আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। তো আজকে আমি আমার জীবনের ঘটে যাওয়া একটা সংক্ষিপ্ত ঘটনা সবার সাথে শেয়ার করতে চাই। আমাদের বাসায় মোট করে আমরা 5 থাকি। সেদিন আমার বোনের চিকিৎসার জন্য আমার পরিবারের সবাই ঢাকা যাই। এটা 1.5 বছর আগের ঘটনা। সেদিন বাসায় আমি একাই ছিলাম। আর একটু বলে রাখা ভালো যে আমাদের বাসায় একটি অপায়ক দেখা যায়, সেটা অন্য কেউ দেখেছি না জানি না, তবে সেটা আমি প্রায় লক্ষ্য করি। সেটা ঠিক দুপুরে নয়তো মাঝরাতে। অপায়কটা এমন যে কেউ কোনো কাজ বা এমন কোনো কাজের সাথে জড়িত বা এমন এক অবয়বে দেখা যায় যেটা দেখা যাচ্ছে কেউ খাচ্ছে বা কিছু নিয়ে নাচাড়া করছে, এমন একটা অবয়ব দেওয়ালে ছায়া দেখা যায়। এটা মাঝরাতেও যখন বাথরুমে যাওয়ার সময় আমি এটা খেয়াল করেছি, তবে এটা আমি কাউকে বলিনি। তো সেদিন দিন আমার আত্মা সবাই ঢাকায়, আমি বাসায় একা, আমি ঘুমাচ্ছিলাম। ঠিক তিনটের সময় আমাকে মনে হলো যে আমার আম্মু ডাকলো, এসে বললো বাবা আমার চাটা দিয়েছি, চাটা খেয়ে নাও, পড়তে যেতে হবে। তো আমি স্বাভাবিকভাবে নিলাম। আমি তখন এমনটাও সেন্স নেই যে আসলে যে আমার বাবা মা মানে কেউই বাসায় নেই, কিন্তু এটা কে করলো। আর সেকেন্ডলি আমি চাটাও খেলাম, তখন আমি পড়তে যাবো প্রাইভেটটা ছয়টার সময়, পরে ছয়টা, কিন্তু আমাকে দেখেছে তিনটের সময়। তো আমি তো আমি ঠিক আছে আমি গুছিয়ে যাবো, তখন ঘুরে দেখি রাত তিনটা। তখন আমি আম্মুকে ডাকবো এমন সময় আমার মনে হলো হ্যাঁ আমার আম্মা তো বাসায় নাই, আমি কাকে ডাকবো, চা কে দিল, ডাকলো কে। তো দেন আমি একটু ভয় পেয়ে গেলাম। তো আম্মা মানে একটা কবিরাজের কাছে গেলাম, তিনি বললেন যে সমস্যাটা এমন যে এটা মানে কারো অপকার করে না বা উপকার করে না, তো সাময়িক ভাবে মানুষকে নাস্তা নাবত করার মাধ্যমে সে মজা নেয়। তো বিষয়টা আমি বলতেও পারলাম না যে আসলে বিষয়টা কি। আসলে এই অবয়বটা আমি মিনিমাম এক বছর ধরে দেখছি, এবং লাস্ট যেদিন আমি অবয়বটা দেখি সেটা ছিল আমি ভিডিও গেম খেলছিলাম। তো আমি খেয়াল করলাম যে মনিটরের পাশে কেউ একজন একজনের ছায়া যেটা আমার পিছন থেকে পড়ছে, অর্থাৎ যদি কেউ পিছন থেকে আমার গেম খেলা বা এগুলো দেখে তাহলে তার ছায়াটা পড়বে, এমন অবস্থায় সুদিন আমি অনেক ভয় পেয়ে যাই। দিন থেকে আমি সারাভাবে সব কার্যকলাপ গুলো বন্ধ করে দিই এবং কোনো কাজে মন ভরতে পারছিলাম না, কারণ বিভিন্ন ভাবে বিভিন্ন সময় পড়ার সময় দেখলাম যে পড়ার পাশে একটা ছায়া দেখা যাচ্ছে। তো বিষয়টা আমি বুঝতে পারছি না, যদি সারাভাবে সমাধান থাকে আমার একটু হেল্প করবেন। আসলে এই ছিল আমার ঘটনা। আমার কাছে আমার পরিবারের আরো দুটি ঘটনা আছে যেটা আমি আমার পক্ষে এখন বলা সম্ভব হচ্ছে না, তবে আমি অতি শীঘ্রই সেটা বলবো বলে আশা করি। আমাদের সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
Good FM. The night comes alive with Gramophone.
Welcome back. এবার কেমন লাগলো জানি না, আশা করছি যে ভালো লেগেছে। এবং আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এরপর আর কোনো কথা চলে না, যে খবরগুলো শুনলাম আজকে এইটা দিয়েই শেষ করতে চাই। আশা করছি আজকের ভূত এফএম আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক স্পেশাল লেগেছে। আশা করছি আবারও এরকম এপিসোড নিয়ে ফিরে আসবো। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন এবং জানিয়ে আমাদের SMS করবেন। আর আমাদের SMS এর অপেক্ষায় থাকবো, আপনাদের ফেসবুক আপনারা লিখবেন সে অপেক্ষায় থাকবো, এবং আপনাদের ইমেইলের অপেক্ষায় থাকবো। আমাদের ফেসবুক অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি, www.facebook.com/radiofutli and www.facebook.com/bhutfm.rasal। অনেক পড়তে হয়েছে আজকে, টায়ার্ড, গলার অবস্থাও বেশ খারাপ। শেষ করতে হচ্ছে, কথা হবে আবারও আগামী শুক্রবারে। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস bhutfm@radiofutli.fm। স্পেলিং কি বলে দিচ্ছি, bhutfm@radiofutli.fm। নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং অডিও ক্লিপটি ইমেল করে দেবেন অবশ্যই। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।